exclusively on FusionBD.com.
FM, the night comes alive with drumming form.
সকালে আছেন বাসুম ভাই এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত আসনে। এবং আমি শুরুতেই বলে নিই যে জ্বরের কারণে আমি আজকে বেশি কথা বলবো না, আসলে বেশি কথা বলা সম্ভব না, বেশ কয়েকদিন ধরে জ্বর। সো আজকে সেই কারণে আমরা খুব মানে স্পেশাল স্টোরিজ নিয়ে এসছে ডক্টর আলিফ। সো ও বেশি কথা বলবে, আমি কম কথা বলবো, বেশি বেশি ঘটনা শুনবো আমরা এবং কথা হবে কম। আর সেই সাথে তারপরেও আপনারা যারা আমাদের সাথে যোগ দিতে চান তারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যারা যোগ দিতে চান তারা আমাদের ফেসবুক পেজে তো আমাদের ইনবক্স করতেই পারেন, আর সেটা পেজে গিয়ে ইনবক্স করতে পারেন। আপনারা কি ভাবছেন আজকের আমাদের এই ঘটনাগুলো নিয়ে, কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, প্লাস একটু আগে আমরা লাইভে ছিলাম সেখানেও আমরা এই একই কথা বলেছি। এবং একই সাথে আমাদেরকে আপনারা চাইলে ইমেইলে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। আমাদের ঘটনা কিভাবে পাঠাতে হবে, আমাদের যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনার মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio40.fm, which is bhotfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি অডিও ক্লিপ আপনারা পাঠান, তবে সেটা স্পষ্ট হলে ভালো। এবং আপনারা যখন রেকর্ডটা করবেন তখন সেই রেকর্ডটা যদি কোনো একটা বন্ধ জায়গায় করেন, যারা যাদের সুযোগ রয়েছে তাদেরকে আমি বলবো যে গাড়ির ভেতরে রেকর্ডিং অনেক ভালো হয়। গাড়ির ভেতরে আপনি দরজা বন্ধ করে যদি আপনার মোবাইল ফোন দিয়ে করেন এটা খুব ভালো হয়। এছাড়া আপনি আপনার ঘরে মানে যে সাউন্ড কম একটু কোয়াইট প্লেস, যারা গ্রাম থেকে যারা 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 আছেন বা যারা এমনি ঢাকার বাইরে বিভিন্ন শহরে বাস করেন তাদের জন্য কিন্তু কোয়াইট প্লেস খুঁজে পাওয়াটা এত বেশি কঠিনও না, তাই না? আমাদের আমাদের পুরো বাংলাদেশে অনেক চমৎকার চমৎকার জায়গা আছে যে জায়গাগুলোতে পাখির শব্দ বাতাসের শব্দ ছাড়া আর কোনো কিছু মানে মানে পাওয়া যায় না, এত চমৎকার চমৎকার জায়গা আছে। সুতরাং ওইগুলো পেলে কোনো সমস্যা নাই। প্রাকৃতিক যে সমস্ত সাউন্ড, ন্যাচারাল যে সমস্ত সাউন্ড, সেই সমস্ত সাউন্ড থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে গাড়ির হর্ন যেগুলো মানে বিচ্ছিরি ব্যাপার আর কি, মানুষের চিৎকার চেঁচামেচি এই মানে শোরগোল এইগুলো যেন না থাকে। এবং আপনারা যখন কথা বলবেন যতটা কাছে থেকে সম্ভব ততটা কাছে থেকে কথা বলবেন। যাই হোক, আমরা চলে যাব এখন ঘটনায়। এবং আমাদের আজকে আলিফের কাছে একটু শুনি যে আলিফ আজকে আলিফের কিছু উপদেশ আছে আপনাদের জন্য। আমরা ঘটনা শুরু থেকে উপদেশ শুনবো, তারপরে কি যেন উপদেশ
আসলে আপনারা আমাদের ঘটনা শুনবেন, সবার ঘটনা শুনবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে খুলনা নিয়ে যাব। তো সবার একটা উপদেশ আছে যে ঘাবড়াবেন না, আর যদি পেছনের দিকে তাকান তাহলে আরো বেশি ঘাবড়াবেন না, যদি হাড়ের কটমট সাউন্ড পান তাহলে আরো ঘাবড়াবেন না। এইটাই একটা উপদেশ আমি সবাইকে দিব।
And I would like to say one more thing, which is আজকে মানে যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আসলে শিউরে ওঠার মতন। এবং আপনারা অবশ্যই একটু আগে শুনে যে যেটা যেটা হচ্ছে যে ঘটনাটা আলিফ বলছেন যে খুলনা নিয়ে যাবে, খুলনার ঘটনা সবসময় একটু অন্যরকম হয়। আপনাদের মনে আছে যে ভৌত সময়ের একদম শুরুর দিকে ভৌতের প্রথম যে এপিসোডটা ছিল সেটাও ছিল খুলনা নিয়ে। আমাদের অসংখ্য মারাত্মক মারাত্মক সব ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। তো সেই খুলনাতেই আমরা আবার যাব এবং সেই খুলনার ঘটনায় আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনা শুনতে।
জি রাসেল ভাই, তো প্রথমে আমি যে যার ঘটনা বলবো, ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি ঢাকা বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্টে কার নিতেন, ওনার অফিস দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দা টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়, তাকে বেশিরভাগ মানে ট্রিপ
গুলো পাওয়া যেত
বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে। তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকা পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল, তো বর্ষার পর পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বললো যে আমার কাছে একটা লোক আসলো, লোকে এসে বললো যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার তিনি তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যাই, এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ, আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তার 7 জন যাবে টোটাল। তো তার সে আর মানে কেন জানি সে আর না করে যে আমি যাব, ঠিক আছে বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে ওয়ার্ডেসের পাশ থেকে একটা মসজিদ আছে, নাম আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় তো কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না, তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো এক আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল, সে বললো যে ঠিক আছে আপনি আর চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খেয়ে খাওয়া দাওয়া করেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো অজু করে, তো ওনাকে আমি বলি যে আমি তো ঈশার নামাজ পড়ে আসছি, তো আমি অজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, আপনারা আসেন কোনো সমস্যা নেই। বলেন আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া দরকার হলে করে নেন।
আচ্ছা,
তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, এটা কোনো সমস্যাই না, আপনারা আসেন কোনো সমস্যা নেই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে, তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে, কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, সবার ড্রেস মোটামুটি সাদাই,
একই রকম মোটামুটি অলমোস্ট
পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স। তো তারা রওনা দেয়। তো তিনি বলেন যে গাড়ি ছাড়ার পর থেকেই মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন, যে গাড়ি চালাচ্ছে তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না, এবং এক একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজই সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। বাবা, আমার কাছে মনে হয় যে রাসেল ভাই এইভাবে যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না, হইলো কিনা, তো যাই হোক সামনে যাই আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা, উনি বললো যে এখন যে অবস্থা, আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি ডাকাতি হয়, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন।
আচ্ছা,
তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওগুলি নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে, উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন।
আচ্ছা,
মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি কোনো, যা হাত দিয়ে একটা ইশারা করলো যে লোকটা ওনার পাশে বসেছিল। তো ওই লোকটা নেমে যায়, ওনারা আরিচার দিকে যায়। এখন তো আরিচা ঘাট আগে যে রাস্তায় রাখো আমরা বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আরিচা ঘাট ছিল। তো তিনি সোজা, আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকে চেনে, তো সোজা যে আর ফেরির জন্য ওয়েট করতে চাই। আমি জাস্ট একটা কথা বলে রাখি রাসেল ভাই, উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ, এইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে আমি, উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো জ্যাম দেখতেছি না, কিছু দেখতেছি না, ফেরি আমার জন্য রায় জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম, আমার 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই।
আচ্ছা,
মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে সে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তদবির করছিলেন। তো আদিত্য ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টারও বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, তখন আরো বড় ছিল। তো রাস্তা মানে ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে 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 হঠাৎ করে তার চোখ রাস্তা ভাই গাড়ির পেছনের দিকে পড়ে। তো পিছনে পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকানো তাকাতে হয়। কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে ছয়জন লোকই আছিল, মানে পাঁচজন লোক আছে, হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে।
আচ্ছা,
তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে এইটা আমি কি করছি, মানে এখন অবস্থা এরকম যে রাস্তা ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না, ফার্স্ট অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, এই রাস্তা দিয়ে যাচ্ছে সম্ভব না গাড়ি থামানোর। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি, এখন এই এখানে যদি গাড়ি থামায় তো মানে কেউ অবস্ট্যাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে অথবা তাকে মেরে ফেলতে পারে, এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। তো পাশের যে লোকটা বললো যে আপনি একটু আপনি আমার কথা শুনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না।
আচ্ছা,
আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না এখানে, আমার সাধারণ কোনো লাইফ মানে সাধারণভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা হচ্ছে। এখন উনি যেটা জানতে যায় যে সিগারেট উনি কম উনি সিগারেট খেত আর কি, তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করেছিল, যে সিগারেট খেলে হয়তো বা দিন ভূতেরা দৌড়ে পালায়, কিন্তু আসলে ওখানে কোনো ইফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবি করছে তাকে এই কথাগুলা বলার পর, আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন,
আপনাকে নামাজটা পড়তে হবে,
ইমামতি করতে হবে, আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়ব, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন, তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, যাবো নামাজ তো পড়তে হবে, দ্যাট ইজ মানে দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে করতে হবে, কিন্তু উনি এইভাবে বলতেছে আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত মানে হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, আমি রাসেল ভাই একদম ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে খুলনার পথে নিয়ে, যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, তো যেতে তো পরে সবাই এক নামই চেনে, তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। সেই রাস্তাটা কাঁচা কাঁচা রাস্তা, মানে মাটির তৈরি মাটির রাস্তা আর কি, কিন্তু রাসেল ভাই মানে অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা এক ফুটও বাম করছিল না, প্লেন ভাবে আগাচ্ছিল। বলে আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না, আমি বিদেশ যাইনি কিন্তু এটা বাংলাদেশ না,
ওকে
এটা বাংলাদেশ না, এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশে ফুলের গন্ধ আসছে, এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা
খোলা ছিল, রাইট,
আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি, আমি হেডলাইটের মানে আমি যখন ডিপারটা দেই, আমি যখন হেডলাইট আর একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর, কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবর, কবরের শেপে লম্বা লম্বা,
মানে আমাদের
আমাদের সাড়ে তিন হাত না,
ওই
সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা লম্বা, এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাস্তা ভাই, আমরা কবরস্থানটা দেখি যে আজিম মানে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে সেইটা ছাড়া আমরা কবরস্থান দুই পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় দুই পাশেই কবর দেখতে পাচ্ছে। বলে যে কবরের নাম লেখা থাকে, মা বাবা অথবা ডেট লেখা থাকে, কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে, এখানে খালি আরবি লেখা, তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না, এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান, আমি কোথায় আসলাম, তো সে আসলে উত্তর খুঁজে পাচ্ছিল না, সে
বেশি কনফিউজড হয়ে গেছে ওই সময়,
কনফিউজড, সে নিজে নিজে দোয়া পড়ছে যে ভিতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে।
মাই গড,
ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে জানতে পেরে শুনতে পেয়েছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে, এবং পিছে তাকে দেখে তাই পাঁচজন উপস্থিত গাড়ির মধ্যে সে পাঁচজন চলে এসছে, এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবি করছিল সে বলছে যে আপনি যখন সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় করেন। আপনি যখন পড়াবেন নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নেবেন, ছোট কেরাতে শেষ করবেন, অবশ্যই সুরা আর রহমান পড়া। তো সে বললো যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে দি মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে হাফের সেটা সে জানে, তাহলে কেরাতটা সুন্দর করে বড় করে পড়া দেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান রাসেল ভাই কবরের পর কবর, এত কবর, এত লম্বা লম্বা কবর আমি আগে আগে কখনো দেখিনি, এত কিছু তো জানিও না, কিন্তু এত কবর লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নেই। তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, দোতলা তিনতলা একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। তিনি এত জায়গায় যায়, ঢাকা সে তো পুরো বাংলাদেশই রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে সে পুরো বাংলাদেশেই যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। তা আমি, সে বললো যে আমি নামলাম এবং পিছনের যে মহিলাগুলো বোরকা পরা ছিল তারা সবাই কান্না করছিল, কান্নাটার সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে, কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না ছিল,
এরকম কান্না,
এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বললো যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স পাই, স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবেই আসতে এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ওই বোরকাওয়ালা মহিলারাও গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নামার পর ওই লোকের অসাধারণ কিছু কথা, যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা কেউ কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো, আমি চাই না তোমরা কেউ আমাকে কষ্ট দাও, আমার জন্য সবাই দোয়া করো, আমার এই দুনিয়া ভালো লাগছে না, আর কিছুক্ষণের মধ্যে আমি আমি মারা যাব, তোমরা তোমাদের স্পেশালি মহিলাদেরকে বলছে তারা কেউ তোমরা যেন কেউ কান্নাকাটি না করো, এটাই আমার রিকোয়েস্ট থাকলো, আর আমি কোনো ভুল করলে আমাকে মাফ করে দেবা। তো তার কথা হচ্ছে যে আমি তাহলে এরকম কোনো মানুষের বা এরকম কোনো কেচারের সাথে আছি যে খুব রেসপেক্টেড, আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত, এবং তাকে দেখতে এত এত মানুষ আসছে, সে একটা মধ্যমণি, তাকে দেখতে এত মানুষ আসছে যে তিনি খুব রেসপেক্টেড, যে ওটা দেখেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে আমাকে তোমরা সবাই ভিতরে কিছুক্ষণ পর নিয়ে যাবা, এখন যেহেতু ফজরের আজান হচ্ছে, রাসেল ভাই বলি ফজরের আজানটা এরকম ভাবে হচ্ছিল যে কানের পাশে যদি মাইক রেখে কেউ আজান দেয়, কিন্তু আশেপাশে মসজিদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে লাইট জ্বললো, বিল্ডিং এর যেইখানে যেই বিল্ডিংটার সামনে গাড়িটা থামানো হলো দেখা গেল সেটাই একটা মসজিদ, এত সুন্দর আজান আর এত শব্দ। উনি বললো যে আমি কান ধরেছিলাম, আজান শুনলে আরো শুনতে ইচ্ছা করে, কিন্তু আমি কান ধরেছিলাম, মনে হচ্ছে কান আমার কানের পাশে কেউ আজান দিচ্ছে। তো তিনি মসজিদের ভেতরে ঢুকলো, অজু করে মসজিদের ভেতরে ঢুকলো, বলে অজু খানা তো অসাধারণ সোনা দিয়ে বানানো, মানে পানিগুলো মনে হচ্ছে সোনার কল থেকে আসছে, এরকম এত স্বচ্ছ পানি। আমি যখন
উজু করলেন,
উজু করলেন, উজু ছাড়া তো সে মসজিদে ঢুকে নেই, সে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকার পরে ওই মুহূর্তে একজন আজান দিয়ে বের হলো, বললো যে আপনি ডিরেক্টলি মিম্বর বরাবর চলে যান, পিছনে তাকাবেন না, যে লোকটা আজান দিল
সেই লোকটা বরাবর সেটা। আচ্ছা,
এবং রীতিমতো রাসেল ভাই তিনি নামাজ পড়াচ্ছে, আর পড়ানোর সময় পিছন দিয়ে কটর মোটর প্রচন্ড বোন ব্রেকিং শব্দ, হাড়ি ভাঙার শব্দ,
হাড়
ভাঙছে এরকম শব্দ আসছে, দূর থেকে একটু একটু সাউন্ড আসছে সালামের শব্দ। কিন্তু সে তখন কেরাতে ব্যস্ত, সুরা রহমানের কেরাতে ব্যস্ত, ফজরের নামাজটা শেষ করে,
ওটা তো নির্দেশই ছিল যে আর রহমানই পড়তে হবে,
বলেছে আগেই তাকে বলে দিয়েছিল। সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে রাসেল ভাই তিনি দেখলেন যে এই লোকটা বললো যে দেখো আমি আর কিছুক্ষণ পর চলে যাব, আমাকে পাশের রুমে নিয়ে যাও, আমি গোসল করব, আমাকে কারো গোসল করাতে হবে না। সে পাশের রুমে গেল, পাশের রুমে যে গোসল করলো, যে গোসলের যে পানির শব্দটা, পানির থেকে রাসেল ভাই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে, এবং এত গন্ধ, মানে যে আমি
সুগন্ধ,
সুগন্ধ, এত সুন্দর গন্ধ যে আমি এরকম দৃশ্য এরকম দেখতে পারবো, এরকম সৌভাগ্য আমার হবে এটাও তো মনে হয় আমি জানি না যে এরকম সৌভাগ্য কারা বা এরকম কেউ দেখেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার অ্যাসিস্ট্যান্টকে, তার যে হেল্পারটা ছিল, তাকে যদি নিয়ে আসতে তাহলে এত কষ্ট হতো না, দূরে আসলে শেষ মাঝে মাঝে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর কি,
হেল্পার আর কি।
তো সে দেখলো যে সেই লোকটা কাফনের কাপড় পেঁচিয়ে একটু ভেজা ভেজা নিচ থেকে পানি পড়ছে, আস্তে করে এসে মসজিদের মাঝখানে শুয়ে পড়লো, বললো যে হঠাৎ করে একটা শব্দ হলো, মনে হচ্ছে পুরো মসজিদটা কেঁপে উঠছে এরকম অবস্থা। হঠাৎ করে একটা শব্দ হলো, কেঁপে উঠলো এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবাই বুঝে গেল কি উনি মারা গেছে, কান্নার শব্দ। কিন্তু উনি যে বলে গেছে, তো একজন লোক যে বলেছে তোমরা কেউ কান্না করো, চোখের পানি আস্তে আস্তে ফেলো, ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো, এরকম কেউ একটা বলে আসলো সামথিং, উনি সেটা দেখলেন আর কি। একটু এরপরে ওনাকে নিয়ে যে উনিকে মসজিদের পরে মসজিদ থেকে বের করার পর আসলে এই ঘটনা, এটা আমি আপনাকে বলি নাই, এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক,
নিজের চোখে দেখছেন,
উনি নিজের চোখে দেখছেন এবং উনি একা রাসেল ভাই, আশেপাশে কোন কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ যে মানুষ মনে হলে তো সে হেলছে, তো
একদম মানে এরকম কেউ আছে বলেও মনে হচ্ছে না।
দাফন হয়ে গেল, সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে তার টাকা পয়সার কি চিন্তা, সেখান যান বাতে গাড়িতে উঠে জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটর পাড়া দিতে দেখে সে
আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছিলেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফ এয়ার শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময়
কি হবে, আপনি খালি চিন্তা করছেন
ফেরার সময় কি হবে, তাহলে তখন তো সে বুঝে যাবে, তখন সে না জানি আরো কি করবে। কিন্তু পুরো সময়টা যখন সে আবার গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট
ফেরি পার হয়ে গেছে, ফেরি তো উঠার লাগে নাই তার, ফেরি পার হয়েছে, ঢাকার পথে চলে আসছে, মানে সে এখন আরিচা ক্রস করত, আরিচা থেকে মানিগঞ্জের দিকে যাবে। বলে যে আমি যে আসছি আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সেলেটর পাড়া দেওয়ার সাথে আমার এই এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না এটুকু আমি জানি, এটা কোন গ্রহের কথা এটা আমার কোনো আইডিয়া নাই, কারণ তত এত কি তখন এত কিছু
অদ্ভুত ব্যাপার। কিন্তু
আমি ডিসিশন নিয়েছি এরপর থেকে আমার কখনো ঢাকার বাইরে
যাবো, উনি জানো না বোধহয় না,
এই বারো বছর তিনি কখনো ঢাকার বাইরে যান।
আচ্ছা, এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, তিনি জিন হতে পারেন বা তিনি,
তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া,
এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে, এবং সেখানে সেই কারণে তার সমস্ত আত্মীয় স্বজন দিলে জানাতে এসেছিল, তারা কান্নাকাটি
করেছে, সবই দেখেছে। সে বলেছে এরা আমাদের জগতের কেউ না, কিন্তু যেসব প্রসেস হচ্ছে এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা যাবে, সে বলছে যে আমার আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব।
আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত।
খুলনার আগে খুলনা যেতে হয়নি
তার আগে, হ্যাঁ, মানে এই পর্যন্ত কেন নিয়ে গেল
এখন রাসেল ভাই, এই পর্যন্ত কেন গেল, এই কোয়েশ্চেন যদি সে আমাকে বলতে পারত তাহলে আমি,
সে বলতে পারবে না, সে বলতে পারবে না, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার।
আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত?
না না না, সেই জন্য না মনে হয়, সেই জন্য না, মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে, বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে হয়তো, মানে মানে মনে হয় যে ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না।
যাচ্ছে তো যাচ্ছে হঠাৎ করে, আমাকে ওই এরিয়া আগে বললাম যে বামেটা,
হ্যাঁ সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তা,
কাঁচা রাস্তা, এত কাঁচা এত ভাঙা রাস্তা, তোমার গাড়ি তো
মোটলি যাচ্ছিল, সেটাই সেটাই দেখি আমাদের আমাদের লিসেনাররা কি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ, মানে এটা একটা একটা বিউটিফুল স্টোরি, এবং মানে আমার কাছে মনে হয় যে মানে যদি পুরো সিচুয়েশনটা আপনি চিন্তা করেন তাহলে আপনি মানে এত বেশি অদ্ভুত লাগবে আপনার কাছে, যেটা বলার মতন না। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন, কমেন্ট করছেন আমাদের এখানে, এবং আমাদেরকে তিনি বলছেন, আচ্ছা অনেকে বলছেন যে এই বছরের সব এপিসোড ডাউনলোড করে শোনার পরে আজকে তারপরে তিনি লাইভ শুনছেন। আমি চাই যে লাইভই শোনেন আপনারা, সাউন্ড ভালো পাবেন এবং আপনারা আমাদের সাথে একসঙ্গে থাকবেন। আমরা যেই মুহূর্তে ঘটনা বলছি আপনি সেই মুহূর্তে শুনছেন, ব্যাপারটা অন্যরকম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে শামীম আহমেদ সামি আমাদের কাছে বলেছেন যে বেশ কিছু ঘটনা আছে, আপনি পাঠিয়ে দিন bhutafam@radiofutki.fm এই অ্যাড্রেসে। এবং আমাদেরকে JH রুহান লিখেছেন যে তার কাছে ঘটনাটা রূপকথার মতন মনে হচ্ছে। আপনার কাছে রূপকথার মতো মনে হতেই পারে। একটা জিনিস আমি না আজকে একটু বলতে চাই, একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আপনি কখনো ভালো গল্পের বই পড়েছেন, মানে খুবই চমৎকার? ধরুন যে আমি হুমায়ুন আহমেদের অনেক বড় একজন মানে কি বলবো যে পাঠক বলতে পারি, হুমায়ুন আহমেদের আদ্যোপান্ত সব কিছু পড়া, আরও অনেকেরই পড়া। আখতারুজ্জামান ইলিয়াস আমার অনেক ভালো লাগে, রবীন্দ্রনাথের ছোট গল্প মানে সেগুলো নাই বললাম, আমি বাংলাদেশের কথাই বলছি। আপনি পড়েছেন, অনেক সময় আপনি দেখবেন যে কেউ একজন আপনার একটা বই সাজেস্ট করলো যে এই বইয়ের এই ঘটনাটা না খুব ভালো, আপনি পাতার পর পাল্টা পাতা উল্টে গেলেন, কোনো মজা পাচ্ছেন না, কারণ আপনি বই পড়তেই পছন্দ করেন না। সুতরাং আপনার কাছে যে কোনো লেখক ব্যর্থ হয়ে যাবে এবং আপনাকে কেউ কোনো মানে সেই পাঠক ধরে রাখতে পারবে না, খুব স্বাভাবিক। কিন্তু এরকম হয়েছে না, চিন্তা করে দেখেন যে যারা বই পছন্দ করে না তাদেরকে বলছি আর কি, যে পাতার পরে পাতা উল্টাচ্ছেন কিন্তু আটকাচ্ছেন না, আপনি আপনার পড়তে ইচ্ছা করছে না, বোরিং লাগছে, ব্যাপারটা এরকম। কিন্তু বা অনলাইনে কিছু পড়ছেন, আপনি দেখছেন যে অনেকে পড়েছে এখানে অনেক কিছু, হ্যাঁ একটা মুভি, অনেকে আপনি মুভি পছন্দই করেন না, একজন একটা মুভি অনেকে দেখেছেন কিন্তু সেই মুভিটা আপনার দেখতে ভালো লাগছে না, হয়তো আপনি ওই জনরার ওই মুভি আপনি ভালোই বাসেন না, হতে পারে। মানে আমি একটা ইয়ে বললাম, কিন্তু ব্যাপার বললাম, আর আমি এই ব্যাপারটা খুব একটা পক্ষপাতি না যে আপনি হঠাৎ করেই কোনো একটা কিছুকে বলবেন যে এটা মানে সত্য মিথ্যা, ব্যাপারটা নিজের মধ্যে থাক সেটা বেটার, ঘটনাটা কেমন সেটা আপনি বলতে পারেন। এটা কিন্তু একজন ভদ্রলোক বলেছেন যিনি রেন্টেকার বিজনেস করেছেন, রেন্টেকার একটু এই মাইক্রোফোনটা একটু অন করবেন, হ্যাঁ তো রেন্টেকার,
রেন্টেকার ওনার সাথে আমার পরিচয় হয়েছিল, অনেকে বলতে পারে যা বিশ্বাস করতে পারে ঘটনাটা। আমি বাংলাদেশের বাইরে যাওয়ার সময় ওনার সাথে রায়েতে পরিচয়, তখন আমাকে বললো যে ভাই আমি বললাম আপনি কি ঢাকার বাইরে যান, আমার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল আপনাকে, যেহেতু উনি রেন্টেকারই গাড়ি মানে চালাচ্ছে আমি বললাম না, তো বলে যে ঢাকার বাইরে যাই কিন্তু আপনি বললে আমি একটা গাড়ি ব্যবস্থা করতে পারবো, আমি যাই।
আচ্ছা আরিফ, ওই সময় ওই ভদ্রলোকের মানে কি বলবো, যখন ঘটনাটা বললেন উনি, ওই সময় ওনার চেহারা কেমন ছিল? মানে মানে আপনি বারবার বাইরে বলছিলেন আমাকে যে আপনি বারবার বলছিলেন কি যে আপনি তো আমার কাছে শুনছেন, ওনার কাছে শুনলে,
ওনার কাছে শুনলে আপনি আরো বেশি
অন্যরকম লাগতো, মানে
উনি কথায় কথায় মনে হচ্ছে উনি ঘটনায় চলে যাচ্ছে এরকম আমাকে
নিয়ে যাচ্ছে। এবং এবং এই জিনিসটা আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি এই কারণে, আমি না এই টাইপের জিনিস আমি এই টাইপের ইমেইল অনেকের কাছ থেকে পেয়েছি যে তার অমুক আমার দাদা বা আমার নানা বা আমার চাচা বা আমার মামা বা আমার বাবা উনি হচ্ছে জিনদের দেশ থেকে ঘুরে এসেছেন। আপনি যারা আপনারা শুনছেন আপনারা দেখেন কত পার্সেন্ট মানুষ আমি আমি বলবেন যে ব্যাপারটা শুনেননি, শুনেছেন না যে আপনাদের অনেকেরই আত্মীয় স্বজনের মধ্যে এরকম মানুষকে পাবেন তারা নাকি জিনের পৃথিবী থেকে ঘুরে এসেছেন, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। তো এই জিনিসটা খুব অদ্ভুত কিন্তু।
তো উনি আমাকে আমি বললাম যে আমি তো এখন দেশের বাইরে যাচ্ছি, আমার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, আমি খুব কষ্টে ঈদের দুদিন আগে আসি, এরপর আসার পরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পরে উনি আমার আমি ওনাকে অনেক জোর করে আমার চেম্বারে নিয়ে আসছি, নিয়ে আসার পরে
এবং সেকেন্ড যে ঘটনাটা আলী বলবেন ওই ঘটনাটা তো আরো মারাত্মক, ওইটা আমরা একটু পরে শুনবো। আপাতত আমরা আরো কিছু কমেন্টে চলে যাই এবং ফার্স্ট টাইম অ্যাপ দিয়ে শুনছেন নামটা, আচ্ছা নামটা আমি আবার ওই যে জেল জব ছাড়া আরবি পড়তে পারি, আরবিতে লিখেছেন নামটা, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে আমাদের এসএমএস করছেন পারভেজ আলম এবং তিনি লিখেছেন যে ভালো লাগছে এবং বাংলাদেশ আজ বাংলাদেশ থেকে লাইভ শুনছি, পারভেজ তার মানে এই মুহূর্তে বাংলাদেশে আছেন। সো পারভেজ থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম টু বাংলাদেশ, এবং আশা করছি যে আপনি অনেক এনজয় করছেন বাংলাদেশ এবং আপনি অনেক এনজয় করছেন ভূতাতন, আসবেন মাঝে মাঝে আমার এবং আপনাকে বলে দিতে পারি আমাদের বাংলাদেশে চমৎকার চমৎকার ঘোরার জন্য জায়গা আছে, আপনি সিলেট যেতে পারেন, কক্সবাজার যেতে পারেন, জিখা বললাম খুলনা যেতে পারেন, মংলা যেতে পারেন, কুয়াকাটা যেতে পারেন আপনি, এবং আমাদের আরও চমৎকার চমৎকার সব জায়গা রয়েছে, জায়গাগুলো গিয়ে আপনি অন্যরকমের আনন্দ পেতে পারেন। চমৎকার দেশ ঘুরে দেখুন। আমাদেরকে তুহা এস এম এস করেছেন, এখানে লিখেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমি কিভাবে শুনবো, আমি গ্রামে। আপনি যদি মোবাইল, আপনি যদি ফেসবুকে থাকতে পারেন, ডেফিনেটলি আপনি আমাদেরকে শুনতে পারবেন, কারণ আপনি অ্যাপ দিয়ে শুনতে পারবেন। ফেসবুকে থাকা মানে আপনি অবশ্যই আমাদেরকে শুনতে পারবেন, আপনাদের ওখানে ইন্টারনেট কানেকশন আছে। সো আপনার কোনো মানে চিন্তা করার কোনো কারণই নাই, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বা পৃথিবীর মানে বাইরেও যেখানে যেখানে ইন্টারনেটে কানেকশন আছে আর কি, আপনি সেখান থেকে শুনতে পাবেন আমাদেরকে। আচ্ছা, তো যাই হোক, আমাদেরকে আরও অনেকে দেখছি, মিয়াদ রুদ্র আমাদের এখানে লিখেছেন, এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরও অনেকেই রয়েছেন। তো আমরা একটা ছোট বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Phurti and don't stop the Phurti.
Bhoot FM, the night comes alive with Grounding Form.
আমি রাস্তা হিসাবে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা, এবং আমি সরাসরি আজকে আমাদের দ্বিতীয় যে অতিথি তার ঘটনায় চলে যাবো। বলুন তার আগে আপনার নাম এবং আপনি কোন থেকে এসছেন সেটা একটু বলে শুনবেন। আর একটু জোরে কাছে থেকে বলতে হবে।
জি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
জি,
1999 বা 2000 আমি 4 অথবা 5 পড়ি তখন। তো এখন তো যুক্তিবাদী অনেক বয়স হয়েছে, তখন আমার বয়স কম ছিল, যুক্তিতে বিশ্বাস করতাম না, ভূত প্রেত বেড়ানো আমার একটু বেরিয়ে সব আমি বিশ্বাস করতাম তখন। একদিন আমি বাজার থেকে ফিরতেছিলাম একা। তো আমি একটা জায়গা আছে আমাদের তিন মাথা মানে তিনটা রাস্তার যে হাফ থাকে সেই জায়গাটা, ওখান থেকে ফেরার সময় আমি জাস্ট একটা বিড়ালকে আমার কাছ থেকে পাস করতে দেখলাম বাসায়। তো তারপরে আমার আর কিছু, আমি বাসায় এসে ফিল করলাম আমার প্রচন্ড মাথা ব্যথা। তো আমি মাথায় পানি দিচ্ছিলাম, তো আমার মা এবং আমার এক কাজিন বড় ভাই রুবেল ভাই, সে ভেবেছিল যে আমি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য কোনো প্রকার ভান করতেছি। তো রুবেল ভাই আমাকে একটা চট দিল ঠিক ওই মোমেন্টে। তো আমি 10-12 বছর বয়স, অল্প ছোট মানুষ, তো আমি তাকে যে পরিমাণ চটটা তাকে ফেরত দিলাম, আমিও তাকে একটা ফেরত চট দিলাম। তো সে অবাক হয়েছে এই কারণে, আমি তার থেকে 10 বছরের ছোট, তার ছোট ভাই, তাকে চটটা দেওয়াটা অস্বাভাবিক ছিল, আর চরের জোর বা গতিটাও ছিল অস্বাভাবিক, যে এইভাবে ও দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তখন তারা ভাবলো যে শান্তি বিয়ার্ড ইস গোয়িং অন। দেন সবাই একসাথে জড়ো হলো, আমি শুধু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলাম, আমি থাকবো না, আমি ওখান থেকে এসেছি, আমি কলকাতা থেকে এসেছি, অমুক করেছি, আমার আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে আসলে হয় আমি সোজা দৌড় দিই, তখন বলে রাখি একটু এখন বর্ষাকাল ছিল, সোজা দৌড় দিয়ে আমি অনেক দূরে চলে যাই, 0.5 কিলোমিটার দূরে আমি প্রায় চলে যাই, সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। তো ঘটনাটা এভাবে চলতে থাকে, আমার কাকা ফকিরের সন্ধানে যান, যে তখনকার সময় গ্রাম্য অবস্থায় ফকির একটা মোস্ট আস্থাভাজন জায়গার নাম ছিল। তো আমি ফকিরের নামটা বলছি, ওনার নাম ছিল সুকারঞ্জন দত্ত। তো সেই ফকিরের কাছে আমার কাকা যায়। তো ফকির বলতেছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওনাকে কি ভয় করেছে, ওনাকে গোসল দিতে হবে। তো এটা ওই ভাষায় বলে নাওয়ান দেওয়া, আমাদের লোকাল ভাষায় নাওয়ান দেওয়া বলে, যে ওকে নাওয়ান দিতে হবে। ভেরি গুড। তো এখানে একটু বিষয় আছে যে সে নাওয়ান দেওয়ার জন্য কিছু পিকুলিয়ার জিনিস চেয়েছিল, যেমন 7টা বদ্ধঘাটের বাণী লাগবে, 7 জন বিধবা নারীর কাপড়ের কোনা লাগবে, 7টা 3 রাস্তার মুখের মাটি লাগবে, 7টা কবরের মাটি লাগবে, 7টা বটগাছে গোড়ার মাটি লাগবে, 7টা মন্দিরের মাটি লাগবে, এরকম একটা বড় লিস্ট ধরে সে আমার বাবাকে ধরিয়ে দিল, আমার বাবা সেটা অ্যারেঞ্জ করলো।
আচ্ছা।
তো পরের দিন রাত 12টায় আমার নাম দেওয়া হবে, তো জায়গাও সিলেক্ট করা হলো আমাদের বাড়ির কাছে নদী, এবং শর্ত ছিল যে নাওয়ানটা তিন মুখে দিতে হবে এবং রাত ১২টায়। তো সেই ফকির, আমার বাবা এবং আমি, এক প্রকার ফকির এবং আমার বাবা আমাকে জোর করে নাওয়ান দিতে নিয়ে যাচ্ছে। তো এই তৎকালীন সময় আমার সেন্স ছিল না, ওই সময় ঘটনাটুকু আমার বাবার কাছ থেকে শোনা, যে যাওয়ার সময় খুব অস্বাভাবিক কিছু ফিল করতেছিলাম, যে জোরে বাতাস বইতেছে বা মানে আশেপাশে কিছু ভাঙতেছে, মানে কিছু দৌড়দৌড়ি করতেছে, এই টাইপের কিছু একটা হচ্ছিল। তো নাওয়ান দেওয়ার প্রসিডিউরটা আরেকটু ভয়াবহ ছিল, মানে ওখানে একটা গর্ত করে প্রথম, তো আমাকে উল্টোভাবে, দ্যাট মিনস আমার পাটা উপরে থাকে, আমাকে উল্টোভাবে সাতটা চুপ দিয়ে দেওয়া হয়, দ্যাট মিনস আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আসলে, মানে এবং আমাকে প্রচণ্ডভাবে আঘাত করা হচ্ছিল এবং বলছিল যে যাবি কিনা বা ছেড়ে যাবি কিনা। তো এভাবে করে দিল, তো দুই তিন দিন পর জ্বর হয়ে আমি সুস্থ। তো ঘটনাটা আসলে এখানে শেষ হয়ে যেতে পারত। তো প্রায় ৮-১০ বছর পরে আমি যখন ভার্সিটির বন্ধুতে আমাদের গ্রামের বাড়িতে আবার যাই, এখন শহরেই থাকে, যাওয়া হয় না, তো আমি সেই সুকানন্দন বাড়ির দত্তের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, তো খোঁজ দিলাম যে খুব অসুস্থ, অসুস্থ খোঁজ নিয়ে কিউরিয়াসলি আমি তার বাড়িতে গেলাম, যেহেতু সেই লোকটা একসময় আমার উপকার করেছে, তো আমি তার কাছে গিয়ে বললাম, তাকে সবাই দাদু ডাকতো, মানে বয়স অনেক ছিল। কিন্তু রাসুল ভাই একটা অস্বাভাবিক বিষয়, সে আমাকে দেখেই চিনে ফেললো, যে কি রাজু কেমন আছিস, সে আমাকে ৯-১০ বছরে দেখেছে, পরবর্তী দেখাটা ১০-১২ বছর পরে, তার ৭০+ সে আমাকে কিনে ফেললো। একটু অবাক হলেন, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? সে শুধু হ্যাঁ ভালো আছি, এটুকু বলার পর যে আপনি অসুস্থ শুনবেন, বলে আমি অসুস্থ না, আমার মরার অসুখ হয়ে আছে। এটা কথাটা বলার পর সে আমাকে ডান হাত থেকে মানে একটা নির্দেশনা দিয়ে দিল, যে আমরা যেভাবে বলছি ওদিকে, আমি ভাবলাম অসুস্থ মানুষ দেখতে, যেহেতু আমি তার দ্বিতীয় পক্ষের, তার প্রথম পক্ষের বউ মারা গিয়েছেন, তার দ্বিতীয় পক্ষের বউ, সে দিকে কোনো সমস্যা কি? তো সেই সমস্যাটা বলতেছিল যে আজকে থেকে ১০-১২ বছর আগে মানে একটা ছেলেকে নাওয়ান দিতে সে যাচ্ছিল, সে নাওয়ান দিতে যাচ্ছিল, যখন ওই ছেলেটাকে যে জায়গায় বসে ওই আত্মাটা ভর করেছিল, তার যাওয়ার জন্য ওই জায়গা থেকেই যেতে হয় ওই বাড়িতে। তো ওই জায়গাটা থেকে যখন সেই শোকারঞ্জন দত্ত যাচ্ছিল, ইয়াং বয়সী ৩-৪টা ছেলে, মানে একটু গুন্ডা টাইপ অ্যাটিটিউড নিয়ে, তাকে নিষেধ করছিল যে দাদু, তারাও বলেছিল যে দাদু আপনি যেখানে যাচ্ছেন সেখানে যায় না, একটা প্রবলেম আছে, একটা অন্য ইস্যু। তো সে তার তখন তান্ত্রিক ক্ষমতা বা যে কোনো ক্ষমতার বলে সে ওটার মানে নেই, তো সে গেছে। তারপরে ওদিন নাওয়ান টাওয়ান দিয়ে যখন সে ৪টার সময় ফিরে আসে, তাকে বেধম প্রহার করা হয়েছিল, মানে ভয় তো দেখিয়েছে, মানে দুই তিনজন মিলে তাকে প্রচুর মারধর করে, ওরা বদজিন ছিল বা জিন ছিল যাই হোক। কিন্তু রাসেল ভাই সেই থেকেই শোকারঞ্জন দত্ত অসুস্থ, মানে সেই ১২-১০-১১ বছর পর্যন্ত অসুস্থ, এবং তারপর থেকে সে কোনো প্রকার ফকিরের কাজ করতে পারেনি। তার কিছুদিন পরে আমি খবর পেলাম যে সে মারা গেছে, এবং খারাপ লাগার বিষয়টা এটাই ছিল যে আমার অপারেশনটাই তার লাইফের
এবং সেটাই সবচেয়ে খারাপ হয়ে গেছে। যাক, আমাদের আরো ঘটনা রয়েছে, কিন্তু আমরা আমাদের ব্রেকে যাব, একটা ব্রেকে যাব এই কারণে, কারণ আমি অনেকক্ষণ ধরে একটা ফেসবুক পেজ আমার সামনে খুলে রেখেছি। এই ফেসবুক পেজে আপনারা গেলে আপনারা কিছু ইনফরমেশন পাবেন, এবং সেই ফেসবুক পেজ আমরা ভিজিট করতে বলবো। সেই ফেসবুক পেজ হচ্ছে পিৎজা ইনের ফেসবুক পেজ বাংলাদেশের, যা এবং আপনি যদি সেখানে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে বেস্ট পিৎজা ইন টাউন কোনটি এবং কি নতুন নিউজ আছে, যে নিউজটি আমি কিছুক্ষণ পরে আপনাদের দিয়ে দিব। কিন্তু তার আগে আপনি নিজে যেয়ে কিন্তু নিউজটা সংগ্রহ করতে পারেন এবং সেই নিউজটা আপনি জেনে নিতে পারেন, এবং সেই জন্য আপনাকে এই পেজটা একটু ভিজিট করতে হবে। আমি ব্রেক থেকে ফিরে এসে আপনাকে জানাবো এখানে কি কি ফ্যাসিলিটিস আছে, এবং আমি বলছিলাম যে লাস্ট ফ্রাইডেতে আমি আমার ফ্যামিলি সহ ওখানে গিয়েছিলাম, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আপনাকে বলছিলাম যে আমি অসুস্থ, আজকে যাওয়া হয়নি। বাট ডিজাইনের কাছে এটা আমার মানে কি বলবো, যে প্রত্যাশা থাকলো যে আমি মানে মানে ইয়ে মানে আমি কথা দিচ্ছি আর কি, যে ইনশাল্লাহ আমি সেই আউটলেটটা, যে আউটলেটটা উদ্বোধন হয়েছে সেটা আমরা মানে আজকে সেটা 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 অবশ্যই ভিজিট করব, এবং কেন ভিজিট করব এবং কেন সেখানে আমরা সবাই যাব সেটা নিয়ে কথা বলবো ব্রেকের পরেই। এবং তারপরে লম্বা লম্বা ঘটনা রয়েছে, অনেকক্ষণ পরে ব্রেক হবে, সো একটু ছোট একটা ব্রেকে যাচ্ছি আমরা। Stay tuned to Radio Futi and don't stop the Futi.
Futi.
আরে ভাই শোন, আসতে পারবো না, ভিডিও কল কর।
দোস্ত আমি পাশের রুমে, আর তুই ভিডিও কল দিবি?
তো সামনে পিছে ডাইনে বাই উপর নিচে আসমান জমিনে ভিডিও কল চলবে, প্রবলেম?
ভিডিও স্ট্রিমিং, গান, সিনেমা, গেম, ফেসবুক, যাই হোক না কেন সবার জন্যই আছে গ্রামীণফোনের ইন্টারনেট প্যাক। তাই তো আটাশি মেয়াদে 1.5 GB ইন্টারনেট প্যাক মাত্র 229 টাকায়। ডায়াল *1*1*3027#। বিস্তারিত জানতে ভিজিট গ্রামীণফোন.কম। গ্রামীণফোন।
আরে ভাই শোন, আসতে পারবো না, ভিডিও কল কর।
দোস্ত আমি পাশের রুমে, আর তুই ভিডিও কল দিবি?
তো সামনে পিছে ডাইনে বাই উপর নিচে আসমান জমিনে ভিডিও কল চলবে, প্রবলেম?
ভিডিও স্ট্রিমিং, গান, সিনেমা, গেম, ফেসবুক, যাই হোক না কেন সবার জন্যই আছে গ্রামীণফোনের ইন্টারনেট প্যাক। তাই তো আটাশি মেয়াদে 1.5 GB ইন্টারনেট প্যাক মাত্র 229 টাকায়। ডায়াল *1*1*3027#। বিস্তারিত জানতে ভিজিট গ্রামীণফোন.কম। গ্রামীণফোন।
আরে ভাই শোন, আসতে পারবো না, ভিডিও কল কর।
দোস্ত আমি পাশের রুমে, আর তুই ভিডিও কল দিবি?
তো সামনে পিছে ডাইনে বাই উপর নিচে আসমান জমিনে ভিডিও কল চলবে, প্রবলেম?
ভিডিও স্ট্রিমিং, গান, সিনেমা, গেম, ফেসবুক, যাই হোক না কেন সবার জন্যই আছে গ্রামীণফোনের ইন্টারনেট প্যাক। তাই তো আটাশি মেয়াদে 1.5 GB ইন্টারনেট প্যাক মাত্র 229 টাকায়। ডায়াল *1*1*3027#। বিস্তারিত জানতে ভিজিট গ্রামীণফোন.কম। গ্রামীণফোন।
Boot FM. The night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. Shunshin Shop Shumai Radio for 3.0 FM. আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা। আর সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি যে ইসরায়েলের আজকে লালবাগে একটা আউটলেট, আজকে 21 তারিখ, মানে আজকে তো গতকাল হয়ে গেছে, এখন লালবাগে আপনি হচ্ছে 21 জুলাই তাদের একটা আউটলেট উদ্বোধন করেছেন তারা, এবং এটা সন্ধ্যা 7টায় একদম মানে গ্র্যান্ড ওপেনিং ছিল ডিজাইনের লালবাগ আউটলেটে। এবং এখানে আপনি কেন যাবেন, এখানে মেইনলি যাবেন হচ্ছে এটার লালবাগ ফোর্ট অর্থাৎ লালবাগ কেল্লার মানে একদম অপোজিটে, এবং এটাতে একটা বিউটিফুল ভিউ যেখানে আপনি বসে খেপে খেতে পুরো কেল্লা দেখতে পারবেন, এবং সেই সাথে বাচ্চাদের নিয়ে যারা যেতে চান, বাচ্চারা খুবই পছন্দ করে যেতে, এবং সে তাদের জন্য একটা ভালো একটা কিডস জোন রয়েছে, সেই কিডস জোনে আপনি যে আপনার বাচ্চাদেরকে মানে কি বলবো যে ছেড়ে দিতে পারবেন, এবং মজার প্যারেস রয়েছে এখানে, সেই সাথে আরও মানে আর পিজাইনের পিজা তো কোনো তুলনা হয় না, আপনারা সবাই জানেন যে বেস্ট পিজা ইন টাউন হচ্ছে পিজাইনের পিজা। সো আমি মাঝে মাঝে যাই, আশা করছি যে লালবাগ যারা আছেন, লালবাগে যারা আছেন তারা তো যাবেনই, আপনাদের জন্য সাজেশন থাকবে যারা লালবাগের বাইরে আছেন তারাও যাবেন, কারণ শুধু পিজা খেতে না, লালবাগের মানে একদম লালবাগের যে কেল্লা সেই কেল্লাটাও বসে বসে দেখতে পারবেন সেই জন্য। তো যাই হোক, আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী ঘটনা, একটা ছোট্ট ইমেইল পড়ে ফেলি, তারপরে আলিফের একটা বড় ঘটনায় যাব আমরা, ডক্টর আলিফ তার একটা বড় ঘটনা পড়বে, আমি আজকে এই একটা ইমেইলই পড়ব ঠিক করেছি, শরীরের অবস্থা অতটা ভালো না। ওকে, তো যাই হোক, এখানে লিখছেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো, আমার পাঠানো দ্বিতীয় ঘটনা পড়ে শোনালে খুশি হতাম। এনিওয়ে, এটা আমার পাঠানো তৃতীয় ঘটনা, যেহেতু আমি পুলিশে চাকরি করি তাই ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব নয়। আপনি পড়ে শোনালে খুশি হই, আমি পুলিশে চাকরি করি একটা থানার এসআই, আমার নাম গিয়াসউদ্দিন এবং আমি সিলেটের কোনো এক জায়গায় থাকি আর কি। তো 2015 সালের জানুয়ারি মাসের কোনো এক বৃহস্পতিবার রাতের ঘটনা, ওই দিন আমি ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। যেমন খুশি ভাব নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, ভাবতেই পারিনি এটা আমার জীবনের একটা কাল রাত। রাত আনুমানিক 11:30 আমি বরমচাল রেল স্টেশনে নামলাম। এত রাতে নামার কারণ হল ট্রেনটি দেরি করে ছেড়েছিল বলে, না হলে রাত আটটায় নামতাম। যাই হোক, ট্রেন থেকে যারা নামলাম তাদের মধ্যে একমাত্র আমি ভাটেরায় যাব, বাকিরা বরমচালের স্থানীয়। বরমচাল বাজারে প্রবেশের পর আমার সাথে থাকা দুই চারজন যারা ছিল তারা চলে গেল। রাত প্রায় ১২টা। আমি রাস্তার বিবরণ দিই। বরমচালের পর ইটাখলায় একটা বটগাছ আছে যেখানে সনাতন ধর্মাবলম্বীরা তাদের উপাসনা করেন। পরে আরেকটি প্রাচীন বটগাছ আছে ভাটারার হরিপুরে। এটি অত্যন্ত প্রাচীন একটা গাছ যেখানে সনাতন ধর্মের অনুসারীরা তাদের বিভিন্ন উপাসনা করেন। এরপর আমার গ্রাম ভবানীপুর, এরপর দক্ষিণ ভাগ গ্রাম, এরপর একটা ছোট খাল বুবাছড়া ও তার পাঁচগাঁও সাহিদগা। পাঁচগাঁও সাহিদগার কথা বললাম কারণ আমার ঘটনা ওই জায়গা পর্যন্তই। যাই হোক, বরমচাল বাজারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই আশায় যদি কোনো পিক আপ বা সিএনজি পেয়ে যাই। তার কারণ অনেক চালক আছেন যারা গভীর রাতেও সিএনজি চালিত অটো ও পিক আপের গ্যাস ভরার জন্য কুড়াউড়ার একটি ফিলিং স্টেশনে যান। রাত প্রায় ১২:৩০। কোনো গাড়ির দেখা পেলাম না। মনটা একটু খারাপ হয়ে গেল, কি আর করা, ভাবলাম হেঁটেই যাই। হাঁটা শুরু করলাম। উল্লেখ্য, আমার ইউনিফর্ম পরা ছিল এবং সাথে একটা ব্যাগ ছিল, তাতে রাত কয়টা জানি না, তবে একটার কাছাকাছি হবে। আমি ইটাখায় ওই বটগাছের তলে দেখলাম একটা মোমবাতি প্রায় শেষ হয়ে যায় এমনভাবে চলছে। কেন ভয় পেলাম না? কারণ আমি দেখছি স্থানীয় একজন পুরোহিত প্রায় সন্ধ্যায় বটগাছের নিচে কয়েকটা প্রদীপ জ্বালাত। এসব চিন্তা করতে করতে আমি হরিপুরের নয়া রাস্তার মুখে আরেকটু সামনে গেলেই ওই প্রাচীন বটগাছটি ঠিক তখনই আমার পেছনে একটা বিকট আওয়াজ, হঠাৎ এমন আওয়াজ শুনলে যে কেউ ভয় পাবে। পিছনে ফিরে হালকা চাঁদের আলোয় দেখলাম, যা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না মোটেই, আমি দেখলাম একটা ছোট হাতি যেন আমার দিকে তেড়ে আসছে। কি করব বুঝতে পারছি না। রাস্তা থেকে সরে দাঁড়ালাম, নাকি চিৎকার দেব, কি করব, প্রচন্ড ভয় পেয়েছিলাম। বুঝলাম আমি নড়তে পারছি না, হাতির বাচ্চাটি আমার প্রায় পাশে চলে এসেছে, আমার কোনো ক্ষতি করলো না। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি আর ভাবছি কি করব, আমার বাড়ি যেতেই হবে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আর ওই হাতিটি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা নিজেকে সান্ত্বনা দিলাম, নিজেকে সাহস দিয়ে সামনে এগিয়ে গেলাম। পকেট থেকে ফোন বের করে বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু দিতে পারলাম না, বারবার ফোন কেটে যাচ্ছিল কারণ আমার ফোনে নেটওয়ার্ক নেই। কিন্তু কেন, সামনের মাদ্রাসা বাজারে একটা টাওয়ার আছে, তারপরও নেট নেই। অনাকাঙ্ক্ষিত কিছুর জন্য নিজেকে তৈরি করছিলাম। পুলিশে চাকরি করি, ভয় পাবো কেন, যথেষ্ট সাহস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। একটু দূরে থেকে দেখলাম বটগাছটা কেমন যেন আলোকিত, ডালে ডালে আলো জ্বলছে। গাছে গাছে আলো জ্বলছে কেন, এত রাতে কেই বা আলো জ্বালালো? আর এগুতে শুনলাম কোনো বাদ্যযন্ত্র বাজছে। সবচেয়ে অবাক হলাম যেটা দেখে, দেখলাম হাতিটি গাছের নিচে বসে আছে আর মাথা নুইয়ে তার সামনের মানুষের মতো দেখতে কেউ বসে আছে, আর তার পাশে ঘিরে আছে অনেক ছোট আকারের কিছু লোকজন। এরকম দৃশ্য দেখে যে কেউ ভয় পাবে, তবে আমি কেন যেন ভয় পেলাম না। আমি ঠিক বটগাছের নিচে, ঠিক তখনই ঘটলো এক ভয়ানক ঘটনা যার পুনরাবৃত্তি আমি কোনো দিনই দিতে চাই না। দেখলাম মন্ত্রের মতো পড়তে পড়তে ওই হাতির সামনে বসার লোকটি চিৎকার করে কি বলল, সাথে সাথে ওই বেটের লোকগুলো আমার দিকে ফিরে তাকালো। দেখলাম অনেকগুলো অগ্নি চোখ আমার দিকে তাকিয়ে আছে আর এক এক করে আমার দিকে এগিয়ে আসছে। নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় জীব মনে হলো, বাঁচার সকল আশা ছেড়ে দিয়েছিলাম। তখন কণ্ঠ দিয়ে কালেমায়ে তৈয়বা বের হয়ে আসলো এবং আমি সূরা আহাদ পড়তে লাগলাম। অনেক অলৌকিক কিছু অপেক্ষা করতে লাগলাম, ঠিক তখন প্রায় 20 হাত সামনে একটা আলো দেখলাম। দেখলাম সাদা পোশাক পরিহিত কেউ একজন দাঁড়িয়ে আছে আর হাত দিয়ে আমায় তার দিকে যাওয়ার আহ্বান করছে। মরুভূমিতে তৃষ্ণার্ত লোক যদি পানি পায় সে যেমন খুশি হয়, আমার ঠিক সেই রকম অবস্থা। আমি দ্রুত ওই সাদা পোশাক পরা লোকটিকে ফলো করতে লাগলাম, কিন্তু তার কাছে যেতে পারলাম না। যতই জোরে হাঁটি উনির সাথে, উনি আমার থেকে 20-25 হাতের দূরত্ব থাকেন। আর ওই বেটে লোকগুলোও আমার দিকে শব্দ করে আসছে। প্রাণপণ দৌড় দিলাম, এক সময় বুঝলাম কেউ আমায় ধাক্কা মেরে কোনো দেয়ালের ভেতরে ফেলে দিল। তারপর একটা আওয়াজ এবং ফজরের পরে যাস আগে না কেউ একজন উপদেশ দিল। এটা শুনতে শুনতে মনে হয় জ্ঞান হারাই আমি। সকালে জ্ঞান ফিরেই দেখি আমার পরিচিত ও আমার এলাকার কিছু মানুষ আমায় ধরে বসে আছে। তাদের মনে হয় ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে তারা এসেছিল, এবং চারপাশ চেয়ে বুঝতে পারলাম যে এটা আমাদের পাঁচগাঁও শাহিদগার কবরস্থান আর আমি তার ভেতরে। তারা আমায় প্রশ্ন করলো কি হয়েছিল, আমি বা এখানে কেন। তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি তাদের বললাম বাড়ি যেতে হবে, আপনাদের সাহায্য দরকার। তারা আমায় বাড়ি পৌঁছে দিতে সাহায্য করলো। শুক্রবার থাকায় জুমার নামাজের আদায় করার পরে ভবানীপুর জামে মসজিদের ইমাম সাহেবকে সকল ঘটনা খুলে বললাম। উনি আমায় বললেন ওই বটগাছের বেটে লোক ওই হাতিটি আমার বিরাট ক্ষতি করতে পারতো, এমনকি আমাকে হত্যাও করতে পারত। ইমাম সাহেব বললেন ওই সাদা পোশাক পরা লোকটি হয়তো ভালো কেউ ছিল যে তোমাকে বাঁচাতে এসেছিল, অসহায় বিপদের হাত থেকে বাঁচাতে কবরস্থানে রেখে যায়। ইমাম সাহেব বললেন কবরস্থান হলো সবচেয়ে পবিত্র জায়গা এবং কোনোদিন কোনো খারাপ জিনিস এখানে প্রবেশ করতে পারে না। তিনি আরো বলেন যদি আর কোনোদিন এরকম বিপদে পড়ি তবে পাশে যদি কোনো কবরস্থান থাকে এবং আমি এবং আমার শরীরের পোশাক পবিত্র থাকে তবে নির্ভয়ে ওই কবরস্থানে প্রবেশ করি, এতে আমি নিরাপদ থাকব। আরো ঘটনা আছে, পরে লিখে পাঠাবো। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় থাকলে, আমার গলা ভেঙে যাচ্ছিল বারবার, সরি। তো যাই হোক, এইটাই ছিল আমার ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা দেখছি যে অনেকেই আমাদের ঘটনা সম্পর্কে লিখছেন এবং অনেকেই ফেসবুকে এই মুহূর্তে আছেন। আমাদের যে ভিডিও ফুর্তির যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু আমাদের একটা পোস্ট রয়েছে এবং সেখানে আপনারা ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti। এখানে গিয়ে আপনারা দেখতে পারেন এবং আপনারা এখানে লিখছেন যেটা সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে লিখছেন সাইম আফরোজ এবং আমাদেরকে লিখেছেন যে তিনি ভয়ের ব্যবস্থা করতেন। আয়েশা খান আমাকে লিখেছেন যে ভূত কীভাবে দেখা যাবে এই ব্যাপারে তিনি প্রশ্ন করেছেন। ভূত আসলে খুব আয়োজন করে টেলিভিশনের মতো দেখা যায় না, বা ইউটিউবে ভূত লিখে সার্চ দিলেও ভূত সামনে চলে আসে না। এটা যে কখন আসবে কেউ বলতে পারে না, আসলে এটা খুব মুশকিল একটা ব্যাপার, ভূত না জিন সেটাও একটা বিরাট প্রশ্ন আর কি। রবিন রানা আমাকে লিখেছেন, ভালো লাগছে স্টোরি, ভৈরব থেকে শুনছেন তিনি। আলিয়া ফ্রিন আমাদের সঙ্গে আছেন, আসিফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন সাইফ রহমান। স্টোরিগুলো ভালোই তো লাগছে, বাট একটু একটু ভয় লাগছে। প্রিন্স উজ্জ্বল সাভার থেকে শুনছেন, হিনা রহমান ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে, এবং তিনি বলছেন যে আই হ্যাভ মাই ওন স্টোরি বাট মাই বাংলা রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল ইজ টু উইক। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেভাবে লিখেছেন এভাবে আপনি বাংলায় ইংলিশ ওয়ার্ড মানে ইংলিশ অ্যালফাবেট দিয়ে আপনি বাংলা লিখে পাঠাতে পারেন, বাংলা ইংরেজি মিলিয়েও লিখতে পারেন, আমরা ঠিক করে নেব ইনশাল্লাহ। তবে আপনি ঘটনা পাঠান, আর আপনি যদি অডিও ক্লিপ পাঠান, যতটুকু বাংলা বলতে পারেন আপনি যদি অডিও ক্লিপ পাঠান তাহলে আমরা আরও বেশি খুশি হব। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার ইচ্ছা করছে সবারটা পড়তে বাট পড়তে পারছি না। ওমর ফারুক আমাকে এসএমএস করেছেন, ওমর ফারুক এবং ইফরাত আমাকে লিখেছেন। আমাদের আলিফ আছে, আলিফ বুঝতে পারছো মানে আমার গলায় সমস্যা হচ্ছে অনেক বেশি, মানে ডক্টর আলিফের কাছে আরো বেশি আমরা বরং চলে যাই ঘটনা শোনার জন্য। আর কিছু পড়ে ফেলি, রায়হান কাইসার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন, নাইট শিফট ডিউটি করছেন এবং আমাদের শুনছেন এবং ছবি আপ করেছেন, চমৎকার। এবং অ্যাপ দিয়ে শুনছেন লাউড স্পিকারে, চমৎকার। এবং আশা করছি যে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস। এবং আশা করছি যে পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন রায়হান, কাসর, রিফাত এবং আপনার সঙ্গে আরও দুজন, যে দুজন মাথা নিচু করে আমরা খুব মনোযোগ দিয়ে আমাদেরকেই হয়তো শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাদিকুর রহমান আমাদের সঙ্গে আছেন সিলেট থেকে শুনছেন, এছাড়াও আমাদের সাথে আছেন আরও অনেকেই, জীবন আছেন আমাদের সঙ্গে, রিবন আছেন আমাদের সঙ্গে, নাজমুল হুদা আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন জি এম লিটু বিশ্বাস সহ আরও অনেকে। আমরা চলে আসছি ডক্টর আলিফের কাছে, তার সেকেন্ড স্টোরিটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর, সেটা শুনব।
ভাই সেকেন্ড স্টোরিটা আসলে আমারই খুব পরিচিত একজন আপুর ঘটনা আর কি। তো এইটা আমি তো সবসময় সচরাচর ঘটনাগুলো কালেক্ট করে একটু পিছনের দিকে নিয়ে আসি। তো এইটা খুব রিসেন্ট ঘটনা, মানে একটু সদ্য বিয়ে করা আর কি।
আচ্ছা,
তো হাজবেন্ডের সাথে নতুন বাসা নেয় ঢাকার একটা জায়গায়, আমি জায়গার এরিয়াটার নাম বলছি না সিকিউরিটি পারপাসে। তো সেই জায়গায় বাসায় ওঠার পরে যে বাসাতে উঠে সেটা মানে সাধারণ অ্যাপার্টমেন্ট না, সাধারণ বাসা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো বাসার চারতলাতে তারা ভাড়া নেয় এবং তার হাজবেন্ড MBBS ডক্টর। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হাজবেন্ডের মাথাতে প্রায় নাইট ডিউটিতে বের হতে হয় আর কি, যে ভাইয়াটা তার হাজবেন্ডটাই তিনি MBBS ডক্টর আর কি। তো রাস্তাতে ঘটনার দিন আর কি, আসলে উনি যখন বাসায় উঠে, আমি বাসার একটু ডিসক্রিপশনটা দিয়ে নেই। বাসাটা আসলে রাস্তাতে ঘটনাগুলো এরকমই, যখন দেখি যে একদম ছেঁড়াভেড়া ঘটনা তখন এরকমই আসে আর কি। তো উনি যে বাসায় ঢোকে, বাসাটা অনেকদিন ধরেই বাসাটা কেউ উঠছিল না, প্রায় 4-5 মাস বাসাটা ভাড়া হচ্ছিল না, কিন্তু কোনো রিজন তারা জানতে পারে নাই কেন ভাড়া হচ্ছিল না। তো বাসাটাতে যখন ওঠে, বাসার ঢোকার সময় যে ঘটনাটা, মানে ঢোকার সময় যে দৃশ্যটা, যেমন ঢুকেই ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস, বাম দিকে একটু আগানোর পরেই হচ্ছে রান্নাঘর আর দুটা রুম।
আচ্ছা,
সোজা গেলে আপনার ড্রয়িং রুমের একটা নর্মাল রুমটাকে তারা সোফা দিয়ে ড্রয়িং রুম করেছে, আর বাস পাশে তাদের দুজন থাকার জন্য একটা রুম আর কি। তো যেদিন উঠেছে তার 5-7 দিন পর, কিন্তু উঠার পরে তারা ওই বাসায় থাকে নাই, উঠার পরে তিনি তার বাবার বাড়িতে ছিল। তো 7 মানে বাসায় ব্যাক করার পরের দিন তিনি ঠিক 7:30 দিকে রান্না করছেন রান্নাঘরে রান্না করার অবস্থায় আসলে পেছন দিকে আসলে একটা খালি জায়গা ছিল, একটু সামনে বাড়িঘর বাড়িটাই আর কি। তো উনি রান্না করার অবস্থা হঠাৎ করে একটা মানে কঠিন হাসির শব্দ পেলেন, কি জানি হাসছে। তো প্রথমে এতটা গুরুত্ব দিল না, উপরে নিচে ফ্ল্যাট আছে তো ফ্ল্যাটে কেউ হাসতে পারে, কিন্তু হাসির শব্দটা তার একদম কাছ থেকে আসছে, মনে হচ্ছে যে এই রান্নাঘরের সিঙ্কের পাশ থেকে আসছে। তো উনি একটু মাথাটা আগানোর পরে দেখে যে তারই রান্নাঘরের নিচে যে সানসেটে একটা বাচ্চা বসে হাসছে।
আচ্ছা,
এই বাচ্চাটা এমন ভাবে আসছে যে 2 বছরের একটা বাচ্চা ওইখানে বসে হাসছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, একটা বাচ্চা হাসছে। যখন উনি আরো কাছে যায় তো ওনার দিকে যখন তাকাতেই উনি একটা চিৎকার দেয়। তো ওই মুহূর্তে ভাইয়া বাসায় ছিলেন, তিনি দৌড়ে এসে উনি বলে যে কি অবস্থা, বলে যে কি হয়েছে চিৎকার কেন, তখন বলল যে আমি এখানে একটা বাচ্চার শব্দ পেয়েছি। তো ভাইয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখে যে কোনো বাচ্চা নাই। প্রথম ঘটনাটা রাসেল ভাই অনেক ক্ষেত্রে একটু বলা চলে যে ভুল ভ্রান্ত বা কোনো খারাপ চিন্তা থেকে হতে পারে, বা হতে পারে যে খারাপ কিছু ভাবছিল, কিন্তু আপুর কথা হচ্ছে যে আমি আসলে ওই মুহূর্তে, উনি অবশ্যই ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছিলেন না, রান্নাই করছিলেন, অন্য কোনো ছিল পাশ থেকে টিভির সাউন্ড আসছিল, কিন্তু বাচ্চারা এরকম বসে থাকবে এবং তার হাজবেন্ড এসে দেখবে না, এটা তাকে খুব ভাবায়। ঠিক পরের দিন রাসেল ভাই রাত্রেবেলা উনি পড়ছিলেন, ওনার অনার্স পরীক্ষা পড়া অবস্থায় তিনি টেবিলে পড়ছিলেন, তার হাজবেন্ড ঠিক একই সময় আসছিল, সময়টা কিন্তু ওই 7:30-8 ঠিক একই সময়। তো এই একই সময়ের মধ্যে উনি পড়ছিলেন আর হাজবেন্ড ছিল ড্রয়িং রুমে, হঠাৎ করে তিনি দেখলেন যে মানে থপথপ থপথপ করে ফ্লোরের মধ্যে কে জানে হাঁটছে। তো তার পড়ার টেবিলটা কর্নারে ছিল, তো উনি ডানে তাকাতেই দেখে যে ওই বাচ্চাটাই হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে। এইটা দেখে উনি আবার একটা চিৎকার, ওনার হাজবেন্ড তার কাছে আসে, তুমি বারবার এরকম একটা বাচ্চা দেখছো, তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ বারবার একটা বাচ্চার কথা বলছো, এটা আমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে না, আমি তোমাকে ডাক্তার দেখাবো, তোমার কি কোনো আলাদা সমস্যা আছে নাকি আমাকে তো আগে বলো নাই।
আচ্ছা,
তখন তিনি বললেন যে না আমার কোনো সমস্যা নাই, আমি বারবারই বাচ্চাটাকে দেখছি কিন্তু তুমি আসলে না বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না, যখনই আমি তোমাকে পাচ্ছি তখনই আমি একা থাকা অবস্থায় বাসায়, আমি তো ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে আবার আসার পরে থাকি, ওই মুহূর্তে আমি কিন্তু দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে 7:30-8 তুমি এই সময়টা আমার সাথে একটু থেকো। তো পরের দিন ডাক্তার দেখায়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা কিন্তু রাসেল ভাই এরকম কন্ডিশন শুনলে বা কিছু মনে করে যে এটা হ্যালোসিনেশন টাইপ কিছু, ঘুমের ওষুধ খেলে আসতে পারে ঘুম বা ওটা মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস পড়লে এরকম কন্ডিশন হতে পারে
একদম।
তো তিনি কি করলেন, রেগুলারলি ওষুধ খেতে থাকলেন। ওই ঘটনা থেকে তিন দিন পর তিনি আবারও পড়তে বসলেন তার পরবর্তী পরীক্ষার জন্য। পড়তে পড়তে হঠাৎ করে তিনি দেখলেন তার মাথাটা ভিজে গেছে, উপরে তো ফ্লোর আছে, বৃষ্টির পানি তো আসার কথা না, ভিজে গেছে। হাত দিয়ে দেখেন হাতের মধ্যে রক্ত, তিনি দেখছেন উপরের ফ্লোর থেকে রক্ত চুয়ে 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 তার মাথায় পড়ছে। তিনি মাথার রক্ত হাতে নিয়ে আরেকবার চিৎকার দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার হাজবেন্ড কিন্তু তার পাশেই বেডে বসে আছে, বসে বসে পেপার পড়ছিলেন। বলে যে আমার মাথায় রক্ত, বলে কোথায় তোমার মাথায় রক্ত? তিনি ওই পরীক্ষাগুলো দিতে পারলেন না রাসেল ভাই। তার এই বাচ্চারা রেগুলারলি রেগুলারলি তার এই স্বপ্নে আসতে লাগলো।
আচ্ছা,
এসে প্রতিদিন রাতের বেলা গলা টিপ দিতে থাকলো এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকলো। ওই মুহূর্তে তার ঘুম ভেঙে যেতে আছে। প্রায় এক সপ্তাহ এরকম ভাবে প্রতিদিন রাতের বেলা তিনি ঘুমের মধ্যে দেখছেন যে বাচ্চাটা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে তার গলা টিপ দিয়ে দিচ্ছে। এরকম ভাবে তো থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি যাবো, বাসায় থাকবো কিছুদিন, বাসায় থেকে ব্যাক করবো। তো বাসায় যাওয়ার পরে তিনি তার মা এবং বাবাকে বলে, তো হাজবেন্ডকে বারবার বলার পরেও হাজবেন্ড কোনোভাবেই ভাইয়া এই বিষয়ে কোনো মানে কোনো হুজুর বা কিছু, হ্যাঁ কোনো হুজুর বা কারোর কাছে নিয়ে যান নাই। তো তার বাবা বলে, একজন পরিচিত আছে, তুই যখন বারবার এগুলো দেখতেছিস আমি একজন পরিচিতর কাছে নিয়ে যাই তোকে। তো তার বাসায় থেকে ওই মুহূর্তে কিন্তু তার হাজবেন্ড রাসেল ভাই তার বাসায় থাকছিল, কিন্তু তার হাজবেন্ড কিন্তু সব কিছুই প্রত্যক্ষ করেনি।
আচ্ছা,
আমি তো এই কয়দিন ধরে বাসায় একাই, আমি তো কিছু দেখতেছি না, তাহলে তুমি কেন এগুলো দেখতা? তো ওই একটা হুজুরকে বাসায় নিয়ে আসা হয়, খুব দূর থেকেই নিয়ে আসা হয়, ঢাকায় তিনি ছিলেন না, খুব দূর থেকেই নিয়ে আসা হয়। আসার পর হুজুরটা ঘরের মধ্যে ঢুকেই ডিরেক্টলি রান্নাঘরে
সরাসরি চলে যায়,
সরাসরি চলে যায় রান্নাঘরে, যে তিনি সিঙ্কের ভেতরে বলে এইখানে এইখানে আমি একটু ভাঙবো এই দেয়ালটা ভাঙবো। দেয়ালটা ভাঙার পর তিনি প্রায় 720টা তাবিজ খুঁজে পায়। এবং হুজুর দেখে বলে যে এটা কি এই বাচ্চা? আমি এইটা কি বারবার প্রতিদিন দেখছি, আমি এইদিকে একই স্বপ্ন দেখছি, আমি একই দেখছি। বলে যে আপনি এই বাসাতে আপাতত কিছুদিন থাকবেন না, আপনি কিছুদিন দূরে থাকেন, আপনি বাবার বাড়ি আছেন, বাবার বাড়িতে থাকেন, আমি আপাতত এই বাসাটা নর্মাল করে দিচ্ছি। তার হাজবেন্ডকেও ওই তার শ্বশুর বাড়িতে, যেহেতু ভাইয়ের বাসা তার ভাইয়ের বাবা মা ঢাকার বাইরে থাকতেন, তাকে ওই শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে ঢাকায়।
আচ্ছা,
ঠিক এক মাস পর রাসেল ভাই বলে এক মাস এই বাসার ভাড়া দিয়ে যান, কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি। এবং ওই হুজুর বলে যে আপনারা শুধু না, এর আগে যারা ছিল তারা সবাই এটা প্রত্যক্ষদর্শী।
আচ্ছা,
তারা সবাই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু এইটার সুরা হা কেউ করতে পারে নাই। আমি আমি 100% শিওর এবার আর কোনো সমস্যা হবে না, এটা হুজুর খুব ভালো করে ইনশিওর করলেন। এবং রাসেল ভাই এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা, একদম অনেক আগেরও না, একদম 2009 ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না। তো এক মাস পরে তারা এই বাসায় আবার থাকা শুরু করে, প্রথম 5-10 কোনো সমস্যা হয় না রাসেল ভাই। এরপর থেকে আবারও সেই বাচ্চার হাসি, এবার বাচ্চাটা সামনে আসছে না কিন্তু চারিদিকে খালি হাসির শব্দ পাচ্ছে। এবার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন সহ শুনতে পাচ্ছে, হাসিটা এরকম যে হাসতেই আছে কন্টিনিউয়াসলি, এবং এই হাসি সারাটা রাত ধরে ফজরের আজান পর্যন্ত হতে থাকে। এই হাসির সাউন্ড তো কমছে না, মানে কোনোভাবেই কমাতে পারছে না, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যতভাবে চেষ্টা করা হচ্ছে হাসির সাউন্ড কমানো যাচ্ছিল না। ঠিক তিন দিন পর, ওই বাসায় এক মাস ওঠার পরে তিন দিন পরে রাতের বেলা ঘুম ভাঙে, ঘুম ভেঙে আপু অজান্তেই নিজের অজান্তেই ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে যায়, ড্রয়িং রুমে চুপ করে বসে থাকে। বলে আমি চুপ করে বসে আছি, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে গলাটা জানি কেটে চেপে ধরলো, আমি পড়ে যাই এবং একটা লোক এসে আমার পায়ে কুড়াল মেরে পাটা আলাদা করে দিল। মানে ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। হঠাৎ করে আমি চিৎকার করা অবস্থায় আমি দেখি যে আমার হাজবেন্ড আমার পাশে। বলে কি হয়েছে? বলে আমার পাটা তো কেটে ফেলেছে, কে জানি অন্ধকারের ভিতরে কে জানি তার পা কেটে গেছে। বলে আমার পাটা তো কেটে গেছে। বলে কি তোমার পা তো অক্ষত অবস্থায় আছে, কোথায় তোমার পা কাটলো? বলে না আমি তো হাঁটতে পারছি না, আমি তো দাঁড়াতে পারবো না। পরে ঠিকই রাসেল ভাই হসপিটালে নিয়ে গেল, তার ডান পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে। ঘুমের মধ্যে গেছে, ঘুমের থেকে উঠে ওই জায়গায় ড্রয়িং রুমে গেছে অন্ধকারের ভিতর, অন্ধকারের ভিতরে দেখে যে তার পাঁচ পায়ের মধ্যে যে কুড়াল দিয়ে পাটা কেটে দিল। তার হাজবেন্ড আসার পরে বললো, দেখলো যে পা তো নর্মালি আছে কিন্তু সে হাঁটতে পারছিল না। সে আবার ব্যাক করলো, হসপিটালে নিল, হসপিটালে ডাক্তার বললো যে আপনার পায়ের লিগামেন্ট তিনটা ছিঁড়ে গেছে, প্লাস্টার করে দিল, প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিল। সেই হুজুর রাসেল ভাই আবারও সেই বাসায় ব্যাক করলো। সেই বাসায় ব্যাক করার পরে রান্নাঘরের দেয়াল আবার ভাঙলো, ভেঙে আবার 720টা তাবিজ, কুড়ালের ছবি
আবার
আবার বলে যে আপনারা এই বাসায় থাকেনি না, এই বাসায় আর থাকার দরকার নেই, আপনারা আলাদা করে বাসা নিয়ে যান। এই জিনিসপত্র ওনার হাজবেন্ড কিন্তু রাসেল ভাই খালি হাসির শব্দটাই পেয়েছে, আর কিছু পায়নি। এরপর থেকে ওই বাসার থেকে তারা বেরিয়ে
গেল। কি করতো
রাসেল ভাই? এইটা পরবর্তীতে জানা গেছে, সেই হুজুর বলেছে যে ওনাদের নিকট আত্মীয় ওনাদের এই দুইজনের বিয়েটা মেনে নেয়নি, যার ফলে এই বাসাতেই তাদেরকে পাঠানো হয়েছে এবং ওই ফ্ল্যাটের যে মালিক তার তাকেও ক্ষতি করে রাখা হয়েছিল। দুইজনের একসাথে দুইজন দুইটা জিন একসাথে কাজ করে এদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে।
আচ্ছা, পরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন
এরপর থেকে রাসেল ভাই ওই বাসা এখন পর্যন্ত কোনো ভাড়া হয়নি। ওনাদের আত্মীয় স্বজন একটা প্রবলেম করেছে, ওই বাসায় নেওয়া হয়েছে, আর ওই বাসার যে মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, তার আত্মীয় স্বজনরা ক্ষতি করেছে। দুইটা দিন একসাথে কোইনসাইড করে তাদের দুইজনকে এখানে পাঠানো হয়েছিল। এটাই ছিল আসলে ঘটনা।
অনেক ধন্যবাদ আলিফ ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের একটু পেজটা একটু আমি ঘুরে আসি, এবং আমাদের এখানে যে পেজটা রয়েছে ভূত এফএম এর, অর্থাৎ www.facebook.com/bhootfm.rasel, এখানে আপনারা আমরা যে লাইভে গিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন এবং এখনো পর্যন্ত করছেন দেখতে পাচ্ছি। আমাদের এইখানে দেখতে পাচ্ছি রাসেল ভাই ভূত এফএম ভালো লাগছে তাই আছেন সব সময়, তিনি হচ্ছেন নাম দিয়েছেন আউট আউট, ওকে। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কথা শ্রমিক, এবং তিনি বলছেন যে বাড়ির পাশে একজন মারা গেছেন, আজকে কেন যেন ভয় লাগছে। রমিক দাস আমাদের লিখেছেন, হাই রাসেল ভাই লেট হয়ে গেল বাট এখন শুনছি, আমি আর আমার ভাই দারুণ ভয়ের একটা ঘটনা শুনতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি আশেক লিখেছেন ভালো লাগছে কিন্তু তাকে অতটা ভয় লাগছে না। আমাদের সাথে উত্তম রয় লিখেছেন 720টা তাবিজ, খুব ভয় লাগছে। আমাদেরকে আয়েশা তালুকদার বিথি লিখেছেন ভূত দেখিনি কখনো, আমার ভূত দেখার খুব ইচ্ছা, ওকে। মাহমুদ আবু ইউসুফ লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি শুনছেন, এবং তিনি বলছেন যে প্রথম ঘটনাটি একটু বেশি অতি প্রাকৃতিক হলেও খুবই ভালো লেগেছে। আমাদেরকে সৌরভ হাসান লিখেছেন একটা স্টোরি আছে ভাইয়া, যাদের স্টোরি আছে bhootfm@radio50.fm এখানে পাঠিয়ে দেবেন। আমাদের দেখতে পাচ্ছি এছাড়াও শামীম আশরাফ লিখেছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফরদিন, এবং আমাদের সঙ্গে আছেন হজরত আলী, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যুবরাজ হান্টার, এছাড়া আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়, সাইদুল ইসলাম সাকিব আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদি হাসান মুরাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাসুদ আহমেদ। কুয়েত থাকেন কিভাবে শুনতে পাবেন? অ্যাপ দিয়ে শুনবেন, আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন আর আইওএস ইউজার হন আপনার কোনো সমস্যা নেই, আপনি জাস্ট আপনার অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন রেডিও ফুর্তি, দেখবেন যে আমাদের অ্যাপ হাজির হয়ে যাবে। মানে আমাদের অ্যাপটা কিন্তু দেখতে খুব সুন্দর। অমিত কর্মকার আমাদের সাথে আছেন এবং তিনি বলেছেন আমি একজন ভারতীয় ইউটিউবার এবং আমার নিজের অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আছে, কাজের চাপে শেয়ার করতে পারছি না, আপনি যখনই ফ্রি হন শেয়ার করে ফেলবেন, কোনো প্রবলেম নেই, আমরা আপনার জন্য ওয়েট করব। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ সুলাইমান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ভোরের সকাল, এটা কি রিয়েল পেজ ভাই? আমরা এখানে পেজ থেকে তোকে লাইভ গেলাম তারপরে এই প্রশ্ন করছেন। এমডি হাসনাত ইসলাম হৃদয় পটুয়াখালী থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ওমর ফারুক খান, স্বপ্নীল বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, রাফি চৌধুরী আছেন আমাদের সঙ্গে, আরও অনেকে আমাদের সঙ্গে আছেন যারা আমাদের সঙ্গে থাকতে চান। দুপুর সময় তারা থাকুন এবং সারা সপ্তাহ জুড়ে আমাদের এখানে লিখতে থাকুন, আমাদের পেজে আমাদের যে পোস্টগুলো আছে লাইক দিন, শেয়ার দিন, এবং আমাদের পেজ অ্যাড্রেস হচ্ছে ভুটাফেমাজ.com, এখানে আপনি ঘটনা পাঠাতে পারবেন। এটা আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের পেজ অর্থাৎ ফেসবুক পেজ www.facebook.com/ভুটাফেম.com/ভুটাফেম.com। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কেস চেঞ্জ করতে হবে, স্টে টিউন টু রেডিও ফুটকি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটকি
এক্সক্লুসিভলি অন FusionBD.com।
ভূত FM, the night comes alive with Grounding Form.
Night comes alive with climbing phone function. সবসময় ফিরে ফুটে পয়েন্ট আমি রাস্তা আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাত্র এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব।
হ্যালো, আমি হচ্ছে আমিনুল ইসলাম সবুজ। আমার এখন ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আমি ঢাকা ফার্মগেট একটা বেসরকারি স্কুলে সায়েন্স টিচার হিসেবে আছি।
আপনার ঘটনা
জয়সার হিসাবে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় 3 বছর আগে কোনো একটা অকেশনে আমরা প্রায় 10-12 জন ফ্রেন্ড মিলে কুয়াকাটা চলে যাই বরিশাল থেকে, যেহেতু তখন বরিশালেই থাকতাম। তো কুয়াকাটা যাওয়ার পরে একদিন ওখানে স্টে করার পরে আমরা বন্ধু বান্ধব যারা ছিল ওদের কাছ থেকে আমি একটা জরুরি কাজের জন্য কুয়াকাটা থেকে বরিশালে চলে আসি। আসার সময় আমরা বাস ছিল 5টার দিকে বিকেলে, কিন্তু কোনো কারণে বাস লেট হয়ে যাওয়ার কারণে যন্ত্রাংশের হয়তো সমস্যা হয়েছিল, যখন 8টার সময় আমি বাসে উঠি। বাস ঠিক বরিশাল বাস স্ট্যান্ডে এসে ঠিক রাত 1:10 কি 15 এমন সময় এসে বাস থামে। আগে বলে নেই ওই দিনকার আবহাওয়াটা ছিল সকাল থেকেই বৃষ্টি এবং চারদিকে মেঘ, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। আমি যখন বরিশাল পৌঁছালাম দেখলাম মোটামুটি রাস্তাতে অনেক জায়গায় অনেক বেশি পানি জমে আছে। আমি যখন বাস থেকে নেমে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ালাম, কোনো ট্যাক্সি অথবা কোনো অটো অথবা কোনো রিক্সা কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ এক চাচাকে দেখলাম পাশে বসে আছে। চাচাকে দেখে বললাম, চাচা আমাকে একটু দিয়ে আসবেন আমার বাসার কাছে। আমার বাসা নতুল্লাবাস থেকে হচ্ছে কাউনিয়াতে, বরিশালে যারা বরিশালে আছে তারা চিনতে পারবে এটা হচ্ছে কাউনিয়াতে। তো আমি চাচাকে অনুরোধ করার পরে চাচা আমাকে তার রিক্সায় তুললো, কিন্তু সে বললো, বাবা আমি কিন্তু সমস্ত পথ তোমার সাথে দিতে পারবো না, তোমাকে আমি নতুন বাজার নামক যে জায়গাটা আছে ওখানে নামিয়ে দেবো। আমি চাচার সাথে নতুন বাজার পর্যন্ত যাই। তারপর চাচাকে বেশি অনুরোধ করলাম, চাচা এত রাতের বেলা, প্রায় রাত তখন 1:45 যে চাচা এত রাতের বেলা আমি কীভাবে যাবো, আপনি যদি আমাকে একটু নিয়ে যান তাহলে আমার অনেক বড় উপকার হয়। কিন্তু চাচা বললো আমি যেতে পারবো না। যাই হোক, রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে থাকলাম। কিছু দূর এগোতেই আমাদের বাসার ওখানে যেতে মরখোলা নামে একটা ব্রিজ আছে, যেটা বরিশালের লোকজন যারা আছে এরা চিনতে পারবে। এটা মরখোলা ব্রিজ সম্পর্কে আমি একটু বলে নেই। এই মরখোলা ব্রিজটা বলা হয় আজকে থেকে অনেক বছর আগে ওখানটায় নাকি এর খাল থেকে যেটা বলা হয় যে লাশ ভেসে যেত, এবং এখনও ওই ব্রিজের পাশে যে বড় শ্মশান আছে ওই শ্মশানে হিন্দুদেরকে পোড়া হয়। তাদের পোড়ার পরে যে ছাই ভৎস এগুলো ওই খালের পানিতেই গিয়ে নদীতে মিলে যায়। তখনকার সময় আমি যখন ব্রিজে উঠবো উঠবো ঠিক তখনকার সময় দেখি কিছু লোক, প্রায় 12-14 জন লোকের মতো, প্রত্যেকেই ওখানটায় সাদা ধুতি, কি বলে হিন্দুরা মরে গেলে পরে যেরকম ধুতি পেঁচায় থাকে, সাদা ধুতি এবং উপরে এক টুকরা সাদা কাপড় রকম ছিল, এবং তার মধ্যে কয়েকজন মহিলা ছিল পিছনের দিকটায়। আমি ভাবলাম যে এত রাতের বেলা এখানে কে হতে পারে অথবা কি বিষয়, আবার ভাবলাম হয়তো হয়তো কেউ মারা গেছে তাদেরকে এই শ্মশানে পোড়া হবে, সে কারণে হয়তো এত রাতের বেলা তারা আসছে। মনে মনে একটু সাহসও পেলাম যে হয়তো আমার বাসার পথ ওদিক থেকে, এত লোক হয়তো আমি এখান থেকে চলে যেতে পারবো তাদের দেখে, সাহস পেলাম মনে মনে। তো কিছুক্ষণ পরে খেয়াল করলাম সবাই লোকগুলো সব হেঁটে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছে। হঠাৎ ঠিক পিছনে বৃদ্ধ বয়সী এক মহিলা, উনি ওইরকম সাদা কাপড় পরা ছিল, উনি হেঁটে হেঁটে ওই শ্মশানের দিকে যাচ্ছে সবার সাথে। তো সব লোকগুলো আস্তে আস্তে গিয়ে শ্মশানের যে প্রথম গেট, ওই গেট থেকে শ্মশানের ভিতরে ঢুকলো, এবং ভালো করে খেয়াল করে দেখলাম আমি একটু এগোতেই যে শ্মশানের গেটের ওখানে বাহির থেকে তো আটকানো লোকগুলো অথচ শ্মশানের ভিতরে ঢুকে গেল, কিন্তু যে বৃদ্ধ মহিলা উনি খানিকক্ষণ ওই শ্মশানের গেটের ওখানে দাঁড়িয়ে থাকলো, এবং তারপরে যেটা দেখলাম ওই বৃদ্ধ মহিলা ঠিক শ্মশানের যে বড় আমরা দেয়াল যেটাকে বলি ওই দেয়ালটাকে এপাশ থেকে ওপাশে এক পা দিয়ে আর এক পাশে চলে গেল। প্রচণ্ড দেখে সেই সময়টা মানে হাত পা সব ঝিম ধরে গেল এবং শরীরের মধ্যে মনে হচ্ছিল সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে, হাঁটতে পারতেছি না, চিৎকার দিতে পারতেছি না, সমস্ত হাত পা কাঁপা শুরু করলো। তখন কি করবো, তারপরে ওখান থেকে উমা বলে এক দৌড় দিয়ে যখন সামনে এগোলাম এবং তখন দেখলাম ওই বৃদ্ধ মহিলা উনি ঠিক ওই শ্মশানের মধ্যে যে হিন্দুদের যে কবরগুলো থাকে ওই কবরগুলো একটু উঁচু টাইপের যেটা দেয়াল করা করা কিরকম মন্দির মঠের মতো থাকে, তো একটা মঠ থেকে পাড়া দিয়ে আর একটা মঠে এরকম করে যাচ্ছে, এরকম প্রায় আট দশটা মঠ পাড়া পাড়া দিয়ে প্রদক্ষিণ করার পরে আমি ওখান থেকে এক চিৎকার দিয়ে পুরো শ্মশানের দ্বিতীয় গেট থেকে যখন সামনে চলে গেলাম তখন রাসেল ভাই মানে সবচেয়ে ভয়ের কাহিনীটা ছিল, তখন ওখান থেকে দৌড় দিয়ে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধ মহিলা দেখলাম ঠিক আমার থেকে প্রায় দশ বারো হাত সামনে, মানে আমি দৌড়ে যাচ্ছি দশ বারো হাত সামনে ওই বৃদ্ধ মহিলা দাঁড়ানো, কিন্তু মনে হচ্ছে সে আমার দৌড়ের সাথে সাথে সে পিছনে চলে যাচ্ছে,
তাকে অতিক্রম করতে পারছেন।
হ্যাঁ মানে আমার থেকে দশ বারো হাত দূরে মানে সে পিছন দিকে যাচ্ছে কিন্তু আমি দৌড়াচ্ছি সেও ওদিকটায় মানে পিছনের দিকে চলে যাচ্ছে। তো তারপরে যেটা দেখলাম এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এবং আমি এর আগে কখনো ভূত পেয়েতে এগুলো বিশ্বাস করতাম না, অথবা এই টাইপের যখন বলতো এমনি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে কখনোই এগুলোতে বিশ্বাস ছিল না, বা কেউ বলে তাদের সাথে খুব তর্কে জড়ায় যাইতাম যে ভূত প্রেত বলতে কিছু হয় না এরকম,
যদি স্কুল কলেজে সায়েন্সে কোনো সময় আমাদের ভূত
হ্যাঁ সেটাই
সঙ্গে পড়ানো হয় না,
আমি যেহেতু এক জায়গায় টিচার হিসেবে আছি ওখানকার ছাত্রছাত্রীর সাথে যখন আলাপ করতাম এর আগে যে ভূত প্রেত বলতে তখন এরকম কোনো কিছু হয় নাই, তা নিয়েই ওদের সাথে কথা বলতাম। যাই হোক, তো ওখান থেকে যখন ওই অবস্থা দেখলাম মনে হইতেছিল দৌড়াচ্ছি কিন্তু সমস্ত জায়গা আমি আর কি অবস্থান চেঞ্জ করতে পারতেছি না, এবং ওই সময় যে অল্প অল্প আগেই বলছিলাম যে আবহাওয়াটা খুবই উইয়ার্ড ছিল এবং কি বলবো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি এবং বাতাস প্লাস বিদ্যুৎ চমকা ছিল, বিদ্যুৎ চমকানির মধ্যে কয়েকবার বিদ্যুৎ চমকাইতেছিল, এবং খেয়াল করে দেখলাম যে বৃদ্ধ মহিলা ওনার চেহারার মধ্যে ঠিক একটা হিন্দুদের লাশ পোড়ানোর পরে ঠিক চেহারাটা মনে হয় কেউ অ্যাসিড মেরে পুড়ে দিলে পরে মানে চোখ
মানে আপনি বলতে চাচ্ছেন এটা পোড়া চেহারার মতো,
পোড়া চেহারার মতো মনে হচ্ছে সমস্ত চোখগুলো মানে গলে গলে পড়বে ওখান থেকে। ওটা দেখার পরে আমি আর কোনো আমার জ্ঞান ছিল না, তার পরবর্তীতে আমি যখন সকালের দিকে আমি যখন আমার জ্ঞান ছিল তখন দেখলাম ঠিক আমার বরিশালবাসী যারা আছে এরা বুঝতে পারবে, এটা হচ্ছে শ্মশানের পাশে একটা মসজিদ আছে, একদম শ্মশানের সাথেই ওয়ালের সাথে আর একটা মসজিদ আছে, তো ওখানটায় মসজিদের বারান্দার এক পাশে আমি ওখানটায় ছিলাম, আশেপাশে কয়েকজন আর কি মুসল্লি টাইপের লোকজন ছিল, তো এরা আমার চারপাশে, তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আমি এখানে কি করে বাকি, তারা বললো যে ফজরের নামাজ যখন তারা পড়তে আসবে ওই শ্মশানের ওখানটায় তখন দেখলো আমি নাকি রাস্তার কোনো এক পাশে মানে পড়ে আছি, তো তারা আমাকে আইনা ওখানটায় মসজিদের মধ্যে রাখলো, দেন আমাকে জিজ্ঞেস করলো আমার অ্যাড্রেস কি, বাবা মায়ের নাম কি, দেন আমি বললাম, এবং আমার বাবা মা যেহেতু আমার এলাকাতে পরিচিত তারা অল্পতেই চিনে গেল এবং আমার বাবা মাকে তারা খবর দিল এবং দেন ওখানটায় চলে গেলাম। পরবর্তীতে এটা নিয়ে আমার ওখানে খুব বিজ্ঞ এক আলেম এবং হুজুর আছে যিনি আমাদের ওখানকার মসজিদে ইমামতি করেন, তার কাছে আমি জিনিসটা ব্যাখ্যা করলাম গিয়ে তারপরের দিনই, এবং সে আমাকে যা বললো বললো হয়তো কোনো যেহেতু এটা একটা শ্মশান এবং অনেক প্রায় আজকে একশো বছরের পুরনো শ্মশান এবং অনেক বড়, ওখানটায় হয়তো কোনো খারাপ এই জাতীয় হয়তো আত্মা বলা যাবে না, সে আমাকে যেভাবে বললো হয়তো কোনো খারাপ জিন টাইপের কোনো কিছু ওখান থেকে যাচ্ছিল, এবং যেটা আর কি আমি দেখে ফেলি এবং হয়তো আমাকে ক্ষতি না করে আমাকে ভয় দেখানোর জন্য অথবা এই এই এরকম আর কি করার জন্য হয়তো আমার সামনাসামনি সে হয়েছিল। পরবর্তীতে হুজুর আমাকে ওখানটায় ফুটু দিয়ে দিলেন, পানি পড়া দিয়ে দিলেন এবং তারপর থেকে আমাকে তাবিজ দিয়েছিলেন, তাবিজটা প্রায় তারপরেও দুই বছর ব্যবহার করেছিলাম এবং এখন সেই তাবিজটা পরবর্তীতে খুলে ফেলছি, এখন আর কোনো সমস্যা হয় না, এখন মোটামুটি ভালো আছি। এই ছিল ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি দেখতে পাচ্ছি আরমান ভাই শুনছেন, আমি খুবই খুশি হলাম আরমান ভাই শুনছেন, আরমান ভাই আমাদের খুবই ক্লোজ বড় ভাই দুলা ভাই, সবকিছু। অ্যান্ড নারায়ণ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পরবর্তী অতিথির কাছে আমরা যাব, এবং আমরা একটা জিনিস একটু বলি যে আমাদের চারপাশে, আমরা যেখানে বাস করব, এই যে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা তো জাস্ট মানে কি বলবো যে আমরা মানে একটা জিনিস কয়েক মানে থ্রি ডাইমেনশন দেখতে পাই, তাই না? এর বেশি না। তো আমি যদি একটা জিনিস, আমি যদি এর চাইতে বেশি আরো দেখতে পেতাম, আমি যদি একটা মানুষের চারটা দিক বা পাঁচটা দিক বা ছয়টা ভাবে যদি দেখতে পেতাম, তাহলে সেই মানুষটা লুকানো কিন্তু খুব মুশকিল। হয়তো গাড়ি একটা গাছের ভিতরে ঢুকলে তাকে তখন দেখতে পেতাম। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীর সাথেই, এই পৃথিবীর অন্তরালেই বা এই পৃথিবীর মধ্যেই অন্য কোনো পৃথিবী কিন্তু থাকতে পারে। আপনি কোনো সময় হয়তো সেই পৃথিবীতে প্রবেশ করে ফেলতে পারেন। আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা, মনে করেন যে আমাদের এইখানে তো অনেক কিছু নেটওয়ার্ক আছে, আপনি যে ঘরটা আছেন, তাই না? কিন্তু আপনি সেই নেটওয়ার্কটা রেডিও ফুর্তি টিউন করেছেন বলে রেডিও ফুর্তি শুনতে পাচ্ছেন। অন্য কোনো কিছু যদি টিউন করতে চান তাহলে তো সেটা শুনতে পাবেন, তাই না? কিন্তু আপনি কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন না, বাট সবাই কিন্তু আছে ওইখানে। কোন সময় আপনি যে কোন পৃথিবীর সাথে কানেক্টেড হয়ে যাবেন আপনি কিন্তু জানেন না। আপনি কোন সময় যে ওয়ার্ম হোলের মতন একটা ফুটো করে একটা পৃথিবী থেকে আরেক পৃথিবীতে চলে যাবেন, এবং সেই মানে মানে স্পেস যেরকম ফুটো করে খুব একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব দ্রুত চলে যাওয়া যায়, ঠিক ওইভাবে আপনি যে কখন পৃথিবীর কোনো একটা দেয়াল ফুটো করে আরেকটা প্রান্তে চলে যাবেন আপনি কিন্তু জানেন না। আসলে কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপারটা জানাতেন। এনিওয়েজ, আমি কতটা বুঝতে পেরেছি ব্যাপারটা জানি না, মানে আমি যেটা বলছি যে আপনি আপনি যে জগৎটা দেখছেন, এই জগতের বাইরেও তো অদৃশ্য একটা জগৎ আছে। কোনো কোনো সময় হয়তো সামহাও আমরা সেই জগতে ঢুকে পড়ি। আমি তো মাঝে মাঝে মজা করে বলি যে কোনো সময় দেখি যে গলা কাটা মানুষ, তার মানে ওই জগতে মানে আমাদের জগৎ, আমার জগতে ওই ওই অশরীরী মানুষটি বা অন্য জগতে এই মানুষটি ফুললি ডাউনলোডেড হয় নাই আর কি, গলা পর্যন্ত এসে থেকে থেমে গেছে, এরকম হতে পারে। এনিওয়েজ, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আমি সুযোগ করে দিইনি, আপনি ঘটনা পাঠিয়েছেন সেটা সুযোগ করে দিয়েছে। আপনার ঘটনায় যাই আমরা।
ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তো তখন আমি আব্বু এবং আম্মু আমরা 3 জন গেছিলাম বাড়িতে আমাদের ঘরের কাজের জন্য। তখন আমার ভাইয়া দেশের বাহিরে থাকে, তো আমাদের ঘরে ফ্লোরে কাজ চলতেছিল তখন। তো আমরা একটা মিস্ত্রির কাছে আমাদের ঘরে ফ্লোরের কাজটা কন্ট্রাক্টে দিয়ে দিই, তো যার কারণে খুব দ্রুত কাজটা হচ্ছিল এবং কি মানে দিনের শেষ পর্যন্ত কাজ চলতো। তো ওই দিন প্রায় আসরের নামাজের পর পর্যন্ত কাজটা চলে, যার কারণে আমি কাজ শেষ করার পর বাজারের দিকে রওনা দিই। তো গ্রামে গেলে একটু বাজারটাই হলো একটু বিনোদনের জায়গা, তো আমাদের গ্রাম থেকে বাজারটা একটু অনেক বেশি দূর, হেঁটে যেতে প্রায় কমপক্ষে 25-30 মিনিট সময় লাগে রাস্তা দিয়ে যদি হেঁটে যাই। তো এই জন্য আমার যেহেতু টাইমটা শর্ট ছিল, আমি চাচ্ছিলাম যে বিকালে রওনা দিলে সন্ধ্যার আগে একটু বাসায় যাতে ফিরে যায়, এই জন্য আমি মানে আমার বাড়ি থেকে জমিন বরাবর মানে কোনাকুনি হয়ে যাচ্ছিলাম আর কি, যাতে বাজারে যেতে আমার কমপক্ষে মানে 15 মিনিট সময় লাগে রাস্তা দিয়ে না গিয়ে আমি একটু কোনাকুনি যাওয়ার চেষ্টা করছিলাম। তো বাজারে গেলাম, যাওয়ার পর আমি চা নাস্তা খেলাম, খাওয়ার পর আমি সেলুনে একটু কাজ ছিল, কাজটা সেরে আমি যখন সেলুনে কাজ সারতেছি তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো মাগরিবের আজান দেওয়ার পর আমি আরো 5 মিনিট একটু বাজারে ওয়েট করলাম, আমি দেখলাম যে আমি কাউকে পাই কিনা বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু একা একা যেতে আমার একটু ভয় লাগে, কারণ আমাদের গ্রামটাতে এখন পর্যন্ত কোনো কানেক্ট নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা হয়নি, তো যার কারণে গ্রামটা খুবই অন্ধকার এবং এতটাই বিদ্যুতের অন্ধকার যে সন্ধ্যার পরে নিজের শরীর নিজে দেখা যায় না, এতটাই অন্ধকার, যার কারণে আমরা সন্ধ্যার পরে কেউ আমি নিজেই ব্যক্তিগতভাবে বাড়ি থেকে কখনো বের হই না। তো আমি এই জন্য চেষ্টা করতেছিলাম যে কিভাবে একটু মানে অন্ধকার হওয়ার আগে বাড়িতে পৌঁছানো যায়, আর কেউ যেহেতু আমার সাথে নেই, তো আমি এটা সেটা মনে করে আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তো স্যার ভাই, আমাদের মানে গ্রামটাতে যেতে হলে যদি বরাবর রাস্তা হয়ে যায় তাহলে ওই রাস্তার পারে একটু সামনে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা খুবই বেশি পুরানো কবরস্থান এবং ওই কবরস্থানটার আশেপাশে কোনো বাড়িঘর নেই, মানে ওই কবরস্থানটা থেকে কমপক্ষে 10 মিনিট দূরত্বে বাড়িঘর আছে।
যদি হেঁটে যাই তাহলে 10 মিনিট দূরত্ব, এরকম দূরে বাড়িঘর, কিন্তু এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। এবং ওই ওই পাশে যে বাড়িঘরগুলো আছে সবগুলো মানুষের ওখানে যারাই মারা যায় ওই কবরস্থানটা কবর দেওয়া হয়, কিন্তু এটাতে পরিষ্কার করা হয় না কখনো, এতটাই জঙ্গল যে দুপুরবেলাও যদি কেউ এখান থেকে একা একা হেঁটে যায় তাহলে তার গায়ে একটু শিউর উঠবে, একটু ভয় লাগবে তার। তো আমি ওই কবরস্থানটার কাছাকাছি যখন একটা একটা ওইটা যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পর একটু ডানে মোড় নিতে হয়। তো ব্রিজটা পার হওয়ার পর আমি যখন হাঁটতেছিলাম আমি ফিল করতেছিলাম সামথিং লাইক, মানে আমার গায়ে কিছু একটা বাতাস লাগতেছে, একটু গরম গরম টাইপের, মানে দুপুরের একদম কড়া রোদের মধ্যে হাঁটলে যেরকম একটা মানে গরম বাতাস লাগে, তো ওরকম একটা বাতাস আমার শরীরে ফিল করতেছিলাম। আর পাশে যে তাল গাছের ছাড়িগুলো ছিল তাল গাছগুলো নড়তেছিল আর একটা শাঁসা শব্দ হচ্ছিল। আমি পাশে আশেপাশে অনেক দিক তাকাইছি কিন্তু কোনো দিক কোনো গাছ নড়তেছে না, শুধুমাত্র এই রাস্তা তাল গাছগুলো শুধু নড়তেছে আর এটা শব্দ হচ্ছে। তো আমি খুব ভয় পাচ্ছি, আমি যদিও আমি ছোটোবেলা থেকে জিন ভূত এগুলো বিশ্বাস করি এবং আমি আগেও এগুলো অনেক ফেস করছি, স্পেসিফিক্যালি এগুলো কিছু ধরনের রূপ আছে যেমন কুকুর বিড়াল বা সাপ এরকম টাইপের অনেক রূপ হয়। তো এইরকম একটু আমি সামনে আগাচ্ছিলাম যে আমি চেষ্টা করতেছি এই জায়গাটা পার হবো। তো আমি যখন ডানে মন নিচ্ছি কবরস্থানের দিকে তখন আমি দেখলাম যে কবরস্থানের দিক থেকে কিছু একটা অশরীরী আত্মার মতো সাদা এবং কেটা পাটা মাটিতে লাগানো নেই, ওটা খুব দ্রুত এদিকে আগে আসতেছে আমার দিকে, আর এটা যতই সামনে আসতেছে তত এটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর এটার চেহারাটা এতটাই বিদ্ভুটে যে একদম কালো এবং চোখগুলো খুবই বড় বড় লাল আকারের চোখ। আর এটা অনেকটা সামনে আসছে, আমি ওইটা দেখে দাঁড়ায় দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর যখন এটা একটু সামনে আসলো আমার সামনে দু তিনটা তাল গাছ সামনে, ওইটা উপর একদম তাল গাছ স্ট্রেট উঠে গেল, দৌড়ানো অবস্থায় এটা উপরের দিকে উঠে গেল তাল গাছের আকার দিকে। তো ওইটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমার দ্বারা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু এটা আমি সামনে দেখছি এটা আমার ক্ষতিও করতে পারে, কারণ এটা যেহেতু সামনে কবরস্থান আছে। তো আমি চিন্তা করলাম যে আমি এখন মাঠ বরাবর দৌড়ে বাড়ির দিকে চলে যাব, কিন্তু মাঠ বরাবর দৌড়ে যাব এখানেও একটা কাহিনী আছে যে আমি বাড়ির থেকে বের হওয়ার আগে শুনছি যে এই মাঠে কিছুদিন আগে যখন পানি ছিল তখন একটা লোক রাত্রেবেলা মাছ ধরা অবস্থায় ওনাকে এই জায়গায় লাশ অবস্থা পাওয়া গেছে, এখানে মানে ওনাকে উল্টার দিকে গেড়ে রাখা হয়েছিল, তার মাথাটা ছিল মাটির দিকে পাগুলো ছিল উপরের দিকে। তো ওইটা আমার মনে হওয়ার পর আমি চিন্তা করছিলাম এদিক দিয়ে যাওয়াটা আমার জন্য ব্যাটার হবে কিনা, তো আমি চিন্তা করলাম যে যা আছে কপালে আজকে এদিক দিয়ে আমাকে মানে মাঠ দিয়ে যেতে হবে, আমি কবরস্থান দিয়ে যাবো না আর যাই করি। তো আমি মাঠ দিয়ে দৌড়ানো শুরু করলাম, মানে যতটা জোরে দৌড়ানো যায় আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো হবে। তো আমি অনেক জোরে দৌড়াচ্ছি, দৌড়ানো অবস্থায় আমাদের বাড়িতে যাওয়ার আগে সামনে আরেকটা বাড়ি পড়ে, ওই বাড়িটাতেই আমাদের যে ঘরের মিস্ত্রিটা উনি ওখানে ওনার বাড়িটা দিছিল। তো আমি দেখলাম যে ওই মিস্ত্রিটা ওখানে দাঁড়ায় কিচেন একটা করতেছে, মানে একটা লাউয়ের মাচার মতো ওখানে দাঁড়ায় দাঁড়ায় উনি কাজ করতেছে। তো আমাকে দেখার পরে উনি বললো যে তুমি দৌড়াইতেছো কেন, আমি বললাম যে এমনি দৌড়াইতেছি। ওনাকে দেখার পর আমার একটু সাহস হলো যে উনি এখানে এখানে মানুষ আছে, আমি এখানে আস্তে আস্তে যাই বাড়িতে কাছে বেশি দূরে না। তো আমি ওখানে আমি ওনাকে অ্যান্সারটা দিলাম যে আমি এমনি দৌড়াচ্ছি, অ্যান্সারটা দেওয়ার পরে জাস্ট মনে হয় 10 থেকে 12 সেকেন্ড আমি হাঁটলাম, ওনাকে জাস্ট পাস করলাম, পাস করার পর আমি পিছনে ফিরে দেখি ওই লোকটা আর নাই, কিন্তু উনি যে জায়গাটা দাঁড়াইছিল ওইখান থেকে ওনার বাড়িটা কমপক্ষে আরো 20 গজ দূরে। কিন্তু আমি পিছনে ফিরার পরে দেখি যে ওই লোকটা কোথাও নাই, তো আমি ওইটা দেখার পর আরো বেশি ভয় পাইলাম, এমনকি খুব দৌড়ে তাড়াতাড়ি আমি বাড়িতে দিকে গেলাম। যাওয়ার পরে আমি আমার আম্মুর কাছে বললাম, চাষির কাছে বললাম, আম্মুকে হয়তো অবশ্য ওই পুরো ঘটনা বলি নাই, বললে উনি ভাবতে যে আমি বেশি ভয় পাইছি। তো পরের দিন আমি সকালবেলা যখন ওই মিস্ত্রিটা আমাদের ঘরে আবার কাজ করতে আসছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ওই সন্ধ্যা টাইম ওই জায়গায় কী করতেছিলেন, আপনি কি আমাকে দেখছিলেন, উনি বললো যে না আমি সন্ধ্যার সময় ওখানে ছিলামই না, আমি তোমাদের বাড়িতে কাজ করার পর আমি আসন নামাজি পড়ার পর আমি বাজারে চলে গেছিলাম চা নাস্তা খাওয়ার জন্য, ওখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়েছে প্রায় 8-9টা বাজছে। তো আমার কাছে আসলে ভাই এটাই মানে খটকা লাগে যে আমি কাকে দেখছিলাম ওই কবরস্থানের সামনে সাদা অশরীরীটা, আর কে বা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি দৌড়াচ্ছ কেন, এই লোকটাই বা কে ছিল।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা অডিও ক্লিপে যাবো এবং তারপরে ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned for your 40 and don't stop the 40.
আমি শামীম, আমি ভেঙেদার কোটচাঁদপুর তালসাদ হাসপাতাল থেকে বলছি। আমার ব্যক্তিগত একটা ঘটনা আজকে বলি, সেটা এরকম যে একটা সময় আমার মনে একটু পাগলামি তাগান দিছিল। সেটা হওয়ার কারণ এটাই যে এক সময় গ্রামে বেশ চুরি ডাকাতি এরকম শুরু হয়ে গেল, ওই ঘরে ডাকাতি হচ্ছে, ওর ঘর বাড়ির গরু খুলে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ চুরি ডাকাতি বেশ একটু বেড়ে গেল, প্রবণতা বেড়ে গেল। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমার কিছু একটা করতে হবে এটা প্রতিহত করার জন্য। তালসার হাসপাতালের ভিতরে যে কোয়ার্টার ওখানে আমরা থাকি, ওখানে এমন একটা জায়গা, যারা তালসার থেকে শুনছেন তারা এটা বুঝতে পারবেন যে খুব নির্জন। হ্যাঁ দিনের বেলায় ওখানে চুরি ডাকাতি মারামারি হয়ে গেলেও বাজারের লোক একটু আশ পাবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ এটা এটা ভেবে চিন্তা করলাম যে আমার কিছু একটা করতে হবে। তো তখন আমি কি করলাম, ওই আমার মনে একটা পাগলামি আগান দিল, আমি ওই কঙ্কাল লাশ কঙ্কাল আমি ওখানে ফুলাবো। আমার বাড়ির মেন মেন পয়েন্টে আমি কাঁঠাল গাছটাতে, যেখানে কাঁঠাল টাঁঠাল আছে, মানে এক ঢিলে আমি দুই পাখি মারবো। আমার কাঁঠাল তুড়ি আমি ঠেকাবো, এদিকে যে মানে প্রফেশনাল যে তুড়ি এটাও আমি ঠেকাবো। এই এই দুটোই ভেবে আমি ওই সিদ্ধান্ত নিলাম যে আমি কঙ্কাল ঝুলিয়ে ওখানে কঙ্কাল রেখে দেবো। কঙ্কালের চোখে আমি ওই মিউজিক বাল্ব, সাদা সাদা বাল্ব বা লাল লাল বাল্ব, ওগুলো সেট করবো, এটা ভাবলাম। ভাবার পরে আমি ভাবা অনুযায়ী কাজ, ওই সময় আবার ওই আমাদের বাজারের পাশে যে কবরস্থান, তালসার যে কেন্দ্রীয় কবরস্থান, ওখানে আবার খোঁড়াখুঁড়ির কাজ চলছে, মানে সংস্কার হচ্ছে কবরের, সব মাটি টাটি খুঁড়ে মানে কঙ্কাল হাড়গোড় সব তুলে একটা কোনায় ওটার দড় সড় করা হয়েছে দক্ষিণ দিকে, এক জায়গায় কাদা মেরে রাখা রয়েছে। ওটা দিনের বেলা দেখেছিলাম, দিনের বেলা দেখলাম যে বেশ মেলা হাড়গোড় খাপা মাপা মাথা মুন্ডু সব এক জায়গায় হয়ে রয়েছে। ওইটার জন্যই আসলে ওই বুদ্ধিটা আমার মাথায় আসলো এটা করবো। তখন আমি ওই ওই রাত্রি মেলা রাত্রি আমি একটা বস্তা নিয়ে সুন্দর মানে মাথা খাপা মানে দেখতে সত্যি বেশ সুন্দর, এগুলো আমি নিয়ে আমার ভিতরে পুড়ে নিয়ে আমি চলে আসলাম বাড়ি। এসে আমি পরের দিন ওগুলো ধুয়ে দিয়ে বেশ সুন্দর করে ওটার ভিতরে লাইট টাইট সেট করে বেশ তারটা দিয়ে দড়ি দিয়ে সুন্দর করে আমি গাছের সাথে সেট করলাম, কাঁঠাল গাছের উপরে একদম। হ্যাঁ এমন ভাবে যেন যখন কাঁঠাল তোর কাঁঠাল গাছে উঠবে ঠিক মাছটাতে উঠবে, আমি তখন এই ঘরের ভিতর থেকে সুতোটা ছেড়ে দেবো, কিন্তু আস্তে আস্তে ওটা ঠিক ওর কাছাকাছি হয়ে যাবে। তো তখন ওটা দেখি ভয় ওদের গাছ থেকে ঠাস করে নিতে পড়ে যায়। হ্যাঁ এটা ভেবে আমি কাজটা করেছিলাম। তো এটা করলাম, করার পরে আমি ওই সব কিছু আমার ঘরের জানালার সাথে আমি দড়ি আমি ফাঁসিতে ঝুলানোর মতো করে ওই ওই জিনিসটা ওইভাবে রেখে দিয়েছিলাম কঙ্কালটা। এরকম আমি ওই দিন গেল, পরের দিন গেল, কোনো সমস্যা নেই, ওটা সেট সব ঠিক আছে, মনে হয় সাহস টাহস আসবে। আবার তাছাড়া বাড়ির সামনে আমি ওই ফুল গাছের মধ্যে আমি আবার ওরকম একটা জিনিস দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ফটো, সেটা শুধু খুলি। হ্যাঁ তো এটা করার পরে আমি একদিন বাপ মা বাড়ি নিয়ে বেড়াতে গেছে, ওই দিন আমি বাড়িতে একাই রয়েছি, ওই দিন ওইটা ওখানে রয়েছে। ওটা বেশ আমি কাছে জায়গা দেখলাম যে সব বাথরুম টাথরুম ঠিক আছে কিনা, কোনো দাম টাম হয়ে যাবে কিনা, কাজের সময় যাতে কোনো ডিস্টার্ব না, এটা ভেবে টেবে আমি ঘরের মধ্যে এসে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে আমার কোনো রকম ঘুম আসতো না, ঘুম ঘুম আসতে ফাঁস করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে চিন্তা করলাম গরমে একটু বাইরের থেকে হেঁটে উঠে আসি, তো ওইদিক থেকে হেঁটে আসি, এরকম একটা ভাবনা থেকে আমি বেরোলাম। বেরোলে আমি টর্চ লাইটটা নিয়ে ওটা একটু হেঁটে হেঁটে হাসপাতালের ভিতর ভিতরে একটু কাঁঠাল গাছের কাছে লাইট মারলাম, ওইদিকে আরো তিনটে মোট কাঁঠাল গাছ আছে, ওইদিকে বাইরে দুটো ভিতরে একটা, বাইরে দুটো লাইট মারলাম সব ঠিকঠাক আছে, কাঁঠাল টাঁঠাল চুরি হয়নি। এইবার আমি বাড়ির ভিতরের গাছটাতে লাইট মারার সাথে সাথেই আমার লাঞ্চের নিয়ে ঠাস করে একটা বাড়ি মারলাম। বাড়ি মারার পর খুব ভয় পেলাম, যে জিনিসটা দেখলাম সেটা আসলে আপনাদের বিশ্বাসই হবে না, ঠিক একটা মানুষ গলায় দড়ি দিয়ে ধরছে। তো সেই মানুষটাকে আমি চিনি, সেই মানুষটা একটা সময় এই হাসপাতালের ভিতরেই সাইকেল সারা কাজ করত, অনেকদিন আগে সে মারা গেছিল, তারই লাশ তারই বডি সেখানে ধরছে। আমি কি স্পষ্ট একদম ক্লিয়ার দেখলাম, দেখার পরে নতুন থেকে খুব ভয় পেয়ে আমি বাজারের দিকে দৌড় দিলাম। বাজারের দিকে মানে কিউটি কিউটি চলছে, তখন রাত কয়টা, 12টা কি 11:30 এরকম হবে, ডিউটি চলছে, ডিউটিওয়ালাদের মনি ভাইটাই তারা ওখানে ডিউটি টিউটি দেয়, ওখানে দৌড় মারলাম। দৌড় মারার পর তারা বললো কি হয়েছে ভাই তোমার কি হয়েছে, তখন আমি বললাম যে আমি আসলে বাড়িতে খুব ভয় পেয়েছি, আমি বাড়িতে যেতে পারছি না। তখন ওরা কিছুক্ষণ আমার বসায় ওই একটু একটু বাতাস টাতাস দিয়ে, তারপরে আমি বাতাস টাতাস খাওয়ার পরে ঠান্ডা হলাম। হওয়ার পরে বললো চলো তুমি যাই, দেখো কি হয়েছে তোমার, এটা ওরা সবাই আমার নিয়ে, আমি বললাম আমি যাবো না যাবো না, তারপরে তারা জোর করে ধরে চলো যাই দেখো কি হয়েছে। আমি ওদের সাথে আসলাম, আসার পরে আমি ওই গাছটা, আমি বললাম এবার দেখেন ওই জায়গায় দেখেন, আমি লাইট নষ্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ভয় কেন ভয় পেলাম। তখন আমি আবার ঠিক একই জায়গায় এসে একইভাবে লাইট মারলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় তখন কিছু ছিল না, একেবারে কোনো কিছু না। সেই আমি যে কঙ্কাল যেটা আমি ঝুলিয়ে দিয়েছিলাম ওটা ওখানে ছিল না, এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। তখন আমি ওদের ভিতরে নিয়ে গেলাম, দশ পা পিছিয়ে গেলাম, অটোমেটিক্যালি আমার শরীর মধ্যে ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা দেখার পরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি আবার আমি ওদের ছেড়ে আমি দৌড় মারলাম, দৌড় মেরে আমি ওই আমার বাবার ফেলে গেলাম, যে আমি লাইটের কাছে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে আমি ওখানে বসে থাকলাম অনেকক্ষণ। বসে থাকার পরে সকাল হলো, সকালে আমি চিন্তা করলাম যে আমি আস্তে আস্তে আবার যাবো আমার নিজের বাড়ির দিকে আমি যাবো। হ্যাঁ, এই আস্তে আস্তে আমি এই পাতিলটা পার হয়ে আমি বাড়ির সামনে দিয়ে গেলাম না, আমি বাড়ির পিছন দিয়ে পাতিলটা পার হয়ে আমি ওই কাঁঠাল গাছের কাছে গেলাম। আমি হাতে একটা লাঠি নিয়ে গেলাম, যাই হোক ওটা আমি আমি মেরে ফেলবো ওটা, এটা দুইটা করে চিন্তা করে আমি গেলাম। তারপরে আমি ওখানে ওই পাতিলটা পার হয়ে যখন গেলাম, যাওয়ার পরে আমি ওখানে দেখলাম যে কঙ্কালটা আমি নিয়ে এসেছিলাম না, ওই কঙ্কালটাই ওখানে ভেঙে ভেঙে পড়ে রয়ে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে, ছাপা মাথা একদম ফিটিয়ে গেছে। এর সাথে কাঁঠাল গুলো ওরকম ছিটিয়ে নেয় না, পাকা কাঁঠাল ওরকম চারিদিকে ছিটিয়ে রয়েছে, দড়ি থেকে ছিটিয়ে পড়ে রয়েছে নিচে। এটা দেখার পরে আমি আমি খুব তাড়াতাড়ি ওই কঙ্কাল হাড়গুড় গুলো সব তাড়াতাড়ি এক জায়গায় বস্তায় করে নিয়ে সামনে টামনে যত ছিল নিয়ে আমি সেই গরমস্থানের মধ্যে ফেলে দিলাম। দিয়ে আমি আমি একটা হুজুর আমাদের স্থানীয় হুজুরের কাছে বললাম যে আমি এই কাজ করে ফেলেছি, এটা আমার কি ভুল হয়েছে কিনা, একটু ধৈর্য ধরে দেখ। এই এই এটাই ছিল আমার ঘটনা।
আরে ভাই শোন, আসতে পারবো না, ভিডিও কল কর। দোস্ত আমি পাশে রুমে, আর তুই ভিডিও কল দিবি? তো সামনে পিছে ডাইনে বাই উপর নিচে আসমান জমিনে ভিডিও কল চলবে, প্রবলেম?
ভিডিও স্ট্রিমিং, গান, সিনেমা, গেম, ফেসবুক, যাই হোক না কেন, সবার জন্যই আছে গ্রামোফোনের ইন্টারনেট প্যাক। তাই তো আঠাশি মেয়াদে 1.5 GB ইন্টারনেট প্যাক মাত্র 229 টাকায়। ডায়াল *1*1*2027#। বিস্তারিত জানতে ভিজিট গ্রামোফোন.com। গ্রামোফোন।
আরে ভাই শোনবো না, ভিডিও কল কর। দোস্ত আমি পাশের রুমে, আর তুই ভিডিও কল দিবি? তো সামনে পিছে ডাইনে বাই উপর নিচে আসমান জমিনে ভিডিও কল চলবে, প্রবলেম?
ভিডিও স্ট্রিমিং, গান, সিনেমা, গেম, ফেসবুক, যাই হোক না কেন, সবার জন্যই আছে গ্রামোফোনের ইন্টারনেট প্যাক। তাই তো আঠাশি মেয়াদে 1.5 GB ইন্টারনেট প্যাক মাত্র 229 টাকায়। ডায়াল *1*1*2027#। বিস্তারিত জানতে ভিজিট গ্রামোফোন.com। গ্রামোফোন।
Boot FM. The night comes alive with Grammophon.
Welcome back. শুনছেন সব সময় FM. আমি রাত্রিবাসীর সাথে ঘুরিতে সময় রাত 1:42 আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দিকে। আপনার নামটা বলবেন, তারপর আপনার কথা যাবো।
আসলে এই ঘটনাটা মানে কি, ওই বগুড়ার কোন একটা গ্রামে খান সাহেব নামে একজন লোক ছিলেন, যিনি জিন, পেট এগুলো নিয়ে কাজ করতেন, এগুলো মানে কি তিনি ছাড়াতে পারতেন। তো আজ থেকে 20-25 বছর আগে তিনি মানে কি একটা কাচের বোতলের মধ্যে 7-8টার মতো বদ জিনকে বন্দি করেন। তো উনি ওই বোতলটা, কাচের বোতলটা একটা কুচু ক্ষেতের আইলের মধ্যে নিয়ে মানে পুঁতে আসেন। তো গত 3 বছর আগে তিনি মারা যান। আর এই রবিবারে একজন লোক তার কতগুলো শুকর নিয়ে যায় ওই ক্ষেতের মধ্যে কুচু খাওয়ানোর জন্য। তো শুকরের আচরানোতে মাটি উঠে আসে এবং ওখান থেকে ওই রাখালটা দেখতে পায় যে কাচের বোতল দেখা যাচ্ছে। তো উনি বোতলটা নিলেন এবং উপরে উঠে আসেন। তো রাস্তায় এসে মানুষ জড়ো করেন, মানুষদেরকে তিনি বলেন যে এটা ওই বোতলটাই হয়তো বা ওই যে জিনকে বন্দি করে রাখা হয়েছে। তো ওনারা বললেন কি সব পাগলের মতো কথা বলছেন, এটা তো হতে পারে না, অনেকদিন আগের কথা। তো তাদের মধ্য থেকে একজন বোতলটা ভেঙে ফেলে, আর ভেঙে ফেলতে সাথে সাথে ওই বোতলটার ভেতর থেকে একটা অদ্ভুত রকমের মাথা বেরিয়ে আসে। বাতাসে বাজতে বাজতে মাথাটার মুখটা ছিল একটু বড় আর চোখগুলো ছিল কপালের মধ্যে। তো ওই মাথাটা বেরিয়ে আসার সাথে সাথে
এটাকে ধোয়ার মতো কিছু না একদম,
মানে একটা মাথাই, একটা মাথাই মানে কি ওই বাতাসে হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে আসে। তো ওই মাথাটা বের হওয়ার সাথে সাথে শরীর দেখা যাচ্ছিল না, মাথাটা বের।
কোথায় ঘটেছে ঘটনা?
এটা বগুড়ার কোন একটা গ্রামে।
আচ্ছা।
তো ওই মাথাটা মানে কয়েকজনকে চর মারে, তো সাথে সাথে একজন বমি করতে করতে অন দ্য স্পট মারা যান, আর তিনজন অজ্ঞান হয়ে যান, বাকি সবাই ভয় পালিয়ে যায়, পরবর্তী তিনজনকে হসপিটাল নেয়। তো ওই দিন রাতের বেলায় উনি আসলে ঘটনা জানতেন না, উনি রাত্রেবেলা তার মহিষ নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে, হঠাৎ করে তিনি দেখলেন তার সামনে একটা মাথা চলে আসে, আর মানে ওনার বর্ণনা ওই রকমই ছিল মাথাটা। তো ওর মাথাটা ওই মহিষটাকে চর মানে মহিষটা পাগলের মতো শুরু করতে থাকে, এই দেখে ওই লোকটা ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। তো ওই দিন রাতের বেলা আরেকটি ঘটনা ঘটে, একটা মানে কি সাবালক মেয়ে, উনি রাতের বেলা বের হয়, তো উনি উনি দেখতে পান যে মানে কি তিন চারজন দাঁড়িয়ে আছেন লম্বা, মুখগুলো কেমন বিভৎস, মানে কি জিন পেজ যেরকম দেখা যায়, উনি দেখে উল্টা দিকে দৌড় দেন ভয়ে বাড়িতে যান, গিয়ে উনি বমি করতে শুরু করেন, তার মা তাকে
একই ঘটনা ঘটতে থাকে আবারও সবার ক্ষেত্রে এবং সবাই সেই একই ঘটনা ফেস করতে থাকে। এবং এই মাথাটা দিয়ে আপনি একটা লিখেছিলেন আপনার ইমেইলে, কতজন লোক মোটমাট মারা যায়?
আসলে মারা যায় হচ্ছে তিনজন, আর সরি চারজন মারা যায় আর চারজন এখনো হসপিটালে অ্যাডমিট আছে,
এখনো আছে। এবং আপনি বলছেন যে আজকে কিছু একটা কি যেন ঘটবে,
আজকে সন্ধ্যার পরে যে ঘটনাটা ঘটবে মানে কি পরবর্তী ওই জিনদেরকে ডাকানো হয় একজন বড় আলেম, তো ওই জিনরা দাবি করেন যে 79টা মুরগির রক্ত আর একটা আস্ত গরুর রক্ত লাগবে, একটা কাফনে কাপড় ধৌত করতে হবে ওই রক্ত দিয়ে,
আমার সেই নিয়ম কারণে না যায়। হ্যাঁ, তারপরে যা লাগবে সেটা সেটা জোগাড় করে কি করতে হবে,
জোগাড় করে ওই মানে কি রক্ত মাখা কাফনে কাপড়টা পুড়িয়ে দিলেই ওনারা চলে যাবে, আর সমস্যা করবে তো সবাই টাকা তুলে আজকে করবে সন্ধ্যার পরে, এতটুকু আমি শুনেছি।
আপনি যাকে যার কাছ থেকে শুনছেন তিনি কতটুকু বিশ্বস্ত আপনার?
উনি বিশ্বস্ত বলতে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওখানে উনি আমাকে ফোনে বলেছেন।
তার নাম কি?
তার নাম হচ্ছে তন্নি।
আচ্ছা, ওকে। তো আমরা পরবর্তী আপনার ঘটনা যাই, আপনার আপনার ঘটনা ছোট্ট করে আপনার ঘটনা আমরা শুনবো পরবর্তী। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা।
ধন্যবাদ রাসেল ভাই, আমার নাম আছে, আমি ব্যারেট বাড্ডা থেকে আসছি। তো আমি যে ঘটনা আজকে বলতে যাচ্ছি যে সেটা আমার সাথে ঘটে যাওয়া আজকে থেকে দু বছর আগের ঘটনা। আমাদের গ্রামে আগে প্রায় কারেন্ট চলে যেত, তো তখন আমরা কারেন্ট চলে যাওয়ার পর থেকে আগে চার থেকে পাঁচ ঘন্টা কারেন্ট আসতো না, তখন অনেক গরম ছিল। তো আমরা আমরা নিচতলা, আমরা দুইতলা থাকি, আমরা দোতলা আমাদের বাসা, আমরা নিচতলা থেকে দোতলা বাসা দোতলাতে মাঝে মাঝে চলে আসতাম। তো দোতলাতে যখন চলে আসতাম দোতলার গেটগুলো জানানা জানালাগুলো সবসময় খোলা থাকতো, তো আমরা সেইখানে থাকতাম, জানালাগুলো অনেক বাতাস টাতাস আসতো। তো আমার বাবা আমি এবং আমার কাকা আমরা সবাই একসাথে তখন থাকতাম, একসাথেই থাকতাম। তো আমি একদিন ওনাদের বলছি যে আজকে তোমাদের থাকা দরকার নেই, আমি একাই থাকবো। তো ওনারা রাজি হলেন, আমি একা থাকলাম। তো আব্বারে আমি যখন চলে যেতে বলছি তো আব্বা চলে গেল, তো আমি একা থাকলাম। একা থাকার পর হঠাৎই কিছুক্ষণ পর দেখি যে আমি যেই ঘরে ছিলাম সেই ঘরের বাহিরে আমার আব্বাই আবার আমাকে ডাকতেছে যে তুই আসিক এদিক হায়, আসিক তুই এদিক হায়, তোর সাথে কথা
আছে। আপনার বাবা এসছেন আবার ঘরে আপনাকে দেখতে এবং আপনাকে ডাকাটা কি করছিলেন, তারপরে কি হলো?
তারপর আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার আব্বা আমি ওনারে তাড়িয়ে আমি ওনারে চলে যেতে পেলাম, চলে যেতে বলছি যে তোমার আজকে থাকার দরকার নেই আমার সাথে, তুমি আইসো না। তা উনি আবার আমার কিছুক্ষণ পর ডাকতেছে যে তুই আমার সাথে আয়, আমার সাথে দিয়ে যা। আমি ভয়ে তখন চিৎকার করতে লাগলাম। তো আমার
আমার বাবা আপনার ঘরে আসছে, আপনি ভয় পাচ্ছেন কি জন্য?
সে তো আমার এমনিতে আমি ওনারে চলে যেতে বলছি, ওনার আমার সাথে থাকেন নাই, কিন্তু হঠাৎই রাত্রে দেখেছি উনি বাহিরে সাদা একটা সাদা লুঙ্গি এবং একটা সাদা শার্ট পরা উনি বাহির থেকে আমার ডাকতেছেন, রুমের বাইরে থেকে ডাকতেছেন। তখন বারিন্দার লাইট এবং অন্যান্য সব এতই অন্ধকার ছিল যে ওনার ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। তারপর উনি এই আমার অনেক বলছিল যে আসেন আস তুই, আমি গেলাম না। তারপর আমার দাদা দাদুই আসলো, আসার পর আমার দেখলো যে আমি অনেক গেমে টেমে গেছি, যাওয়ার পরে আমার আমারও ওনারা নিচে নিয়ে গেল, নিচে নিয়ে যাওয়ার পর আমার ওনারা কোরআন পড়ে কোরআন থেকে পানি টানি ফু দিয়ে তারপর সেই পানিটা দিল খাইতে। তারপর আমার হঠাৎই চোখটা গেল ঘুরে দিকে, ঘুরে দিকে যাওয়ার পর দেখলাম যে ঠিক রাত তিনটা বাজে।
আচ্ছা, তার মানে আপনার বাবা আসলে আসে নাই, ওখানে এসেছিলেন অন্য মানুষ এবং সেখানে আপনি দেখেছেন। আমাদের হাতে আজকে আর একদমই সময় নেই, এবং আপনি আপনার বাবার মতন রূপ ধরে অন্য একজন এসেছিলেন, সেটাই সেই দিনের ঘটনা ছিল। আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, এবং আমি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আমি জানি না কমেন্ট করতে পারবো কিনা, কারণ হাতে একেবারেই সময় নেই এখন, আমাদের আর এক মিনিটও সময় নেই। অনেক ভয় লাগছে, লিখছেন আমাদেরকে শিমুল, এছাড়াও আল জুবাইর জাহির আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন আহমেদ জাহির, জাহেদ ইশরাফ, নিকি মিকা আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন, এছাড়াও এনামুল খান আমাদের সঙ্গে আছেন, আর জে অলোক আমাদের সঙ্গে আছেন, মিজানুর রহমান আমাদের সঙ্গে আছেন, তানভীর আজম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাব্বির হোসেন, আমাদের সঙ্গে আছেন শাহনুর ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি সৌরভ হাসান শিহাব, এছাড়াও আমাদের সঙ্গে সীমন্তী প্রিন্স আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাইফুল ইসলাম অর্ণব, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অর্ণব কুমার চপল, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আফসোস আলিম, আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়, শিহান রহমান তাফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমরান আহমেদ সজল, এছাড়াও এম ডি নূর আলম তালুকদার আমাদের সঙ্গে আছেন, আশিক আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তৃষা, এছাড়াও মারুফুস রশিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছি শিমুল, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাওন আহমেদ, রিমা ফেরাজি আমাদের সাথে আছেন, হৃদয় ব্যাপারী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন পিকে পল সহ আরো অনেকে। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা আমাদের ঘটনা পাঠাতে চান তারা ঘটনা পাঠাতে পারেন, এবং সারা সপ্তাহ জুড়ে আমাদের এই ফেসবুকে দুটো পেজে থাকতে পারেন। আমি আগে লিঙ্ক দুটো বলে দিচ্ছি, www.facebook.com/radio.phuti and www.facebook.com/bhutafm.rasel। আর যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভুতফেম@radiofurti.fm, এখানে আপনি নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠাতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে, আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.